This track was downloaded from fusionbd.com.
Family তে বলতে আমরা চার ভাই এক বোন, আমার আব্বা আম্মা। আমার আব্বা খুব সাধারণ একটা জব করতেন, আম্মা হাউস ওয়াইফ। বড় ভাই একটা চাকরি করে, তার ছোট মেয়ে যেটা উনি একটা চাকরি করে। আর আমার ইমিডিয়েটলি বড় যেটা আপাতত এখন কিছু করতেছি না, পড়ালেখা কমপ্লিট করে আর আমি তো খেলাধুলা করতেছি। আর আমার ছোট বোন এই ক্লাস নাইনে পড়ে। আর ব্যক্তিগতভাবে আমি বলবো যে সবার জীবনে অনেক মানে কঠিন কঠিন সময় আসছে আর কি। আমার জীবনে এরকম অনেক কঠিন কঠিন সময় আসছে, আমি এগুলো পার হয়ে আসছি আল্লাহর রহমতে। তা মানুষের অনেক কিছু স্মৃতি থাকে যা ভুলার নয়, আমারও এরকম অনেক কিছু স্মৃতি আছে যা আমি কখনোই ভুলব না। আমার মনে পড়ে যখন আমি ছোটবেলায় মানে ছোট যখন ছিলাম আর কি, তখন বলতে পারেন যে আমার খেলাধুলার ব্যাপারেই বলি যে আমার খেলাধুলার কোনো গিয়াস ছিল না, কেস ছিল না, তেমন কোনো কিছুই ছিল না। তার ফ্যামিলি থেকে আমার চাচারা প্রথমে খেলাধুলা করে, তারপরে আমার ভাইরা খেলে রংপুর প্রিমিয়ার লিগ। তাদের হাত ধরেই আমি আসে আর কি মাঠে যাওয়া আর কি তাদের হাত ধরে। তা প্র্যাকটিস করার জন্য আমার কেস ছিল না, ব্যাট ছিল না, কোনো কিছু ছিল না। আর আমাদের ফ্যামিলির অবস্থা হচ্ছে সেরকম ভালো ছিল না। তা একসময় আমাদের রংপুর ক্রিকেট গার্ডেনে একটা ক্লাব আছে আর কি, রংপুর ক্রিকেট গার্ডেন। তা ওখানে একটা কোচ ছিল শাকিল ভাই, আমি ওনার কথা কখনোই ভুলব না। তা উনি সবসময় আমাকে প্র্যাকটিসে যাওয়ার সময় আমাকে নিজের রিক্সায় করে নিয়ে যেত এবং নিজের রিক্সায় করে বাসে যেতে আসত। কিছু স্মৃতি আসছে যে কষ্ট, আমি যখন প্রথম খেলি আর কি আমরা 13 রংপুর ডিভিশন হয়ে, তখন আমি মাইলো 99 সালে সম্ভবত, তা আমি বাদ করে যাই আর কি, টিমের চান্স পাই না ছোটর কারণে আর কি। তাই সেই ফার্স্ট আমি কষ্ট পাইছি আর কি, জিত ছিল মনের মধ্যে যে আমি এবার তো চান্স পাই না, আমি ইনশাল্লাহ ন্যাশনাল টিমে খেলে দেখাবো। তা ওই কষ্টে আমার হয়তো বা জিতটা আমার অনেক কাজে লাগছে আর কি। তা আমি কি বলবো আর, ওখান থেকেই শুরু আর কি। তারপরে আমি বাদ পড়লাম, বাদ পড়ার পর প্রায় আমার মনে হয় যে আমি প্রায় 7 দিন সেইভাবে খাওয়া দাওয়া ঠিক মতো করি নাই, কান্দাকাটি করছি অনেক। তা ফ্যামিলি যেটা সবচেয়ে বড় কথা, আমার ফ্যামিলির সাপোর্ট যেটা ছিল আর কি, এটা আমি ছোটবেলা থেকেই তারা অনেক সাপোর্ট করছে, এখনো করে, আর আশা করি তারা ভবিষ্যতেও করবে। ফ্যামিলি সাপোর্ট বলতে মনে করেন যে আমাদের ফ্যামিলির অবস্থা সেরকম ভালো ছিল না, তারপরও মনে করেন যে আমার চাচারা যেগুলো ছিল আর কি তারা আমাকে সবসময় হেল্প করছে। আর বড় হবার পিছনে অনেক কারণ আছে, আমি সারাদিন খেলাধুলা নিয়েই পড়ে থাকতাম, পড়ালেখা ঠিকভাবে করতাম না আর কি। তা পড়ালেখা না করার কারণে হয়তো বা আমার বাসা থেকেও 2-3 বার বের করে দিয়েছে আমার চাচারা, আশা থেকে বের করে দেওয়ার অনেক কাহিনী আছে। তার মনে করে যে একটু শুনতে চাই যে দেখা যাচ্ছে আমি স্কুল ফাঁকি দিয়ে মাঠে গিয়ে খেলা দেখতেছি। তা আমার এখনো মনে পড়ে আমার একটা বড় চাচা আছে, তা আমার একটা কার্ড ছিল আর কি, আমি একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরে মাঠে গিয়েছিলাম খেলা দেখতে। তা মাঠে খেলা দেখতে গিয়েছিলাম, তা সেই সময় স্কুল ফাঁকি দিয়ে তার চাচা গাড়ির স্প্রে আমাদের গ্রামের বাসায় গরু পালতো, ঘাস মারার জন্য একটা মোটা লাঠি থাকে, তা ওই লাঠিটা নিয়ে মাঠে গেছিল আর কি চাচা।
আপনাদের ওখানে কি বলে জানেন না, অনেক ট্রেডিশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাংটি, পাংটি টাইপ,
এখানে লাঠি বলে লাঠি। তা ওই লাঠি নিয়ে মাঠে গিয়েছিল আর কি, আমি ছিলাম আর আমার ইমিডিয়েটলি বড় হয়ে ছিল। তা আমার চাচা এত মানুষের মাঝখানে আমাদেরকে খুঁজে বের করছে, বের করে মানে গরুকে যেভাবে মারে আমাকে সেভাবে মারছে আর কি, আমাকে আর চাচাকে মানে আমার
ভাইকে
ভাইকে। আমাদের মায়ের দেখে খেলা টেলা সব বন্ধ হয়ে গেছিল আর কি, পরে গাড়িতে তুলতে গাড়িতে তুলে বাসে আনছে।
এই নাসির হোসেন যে খেলার জন্য আজ গোটা বিশ্বব্যাপী সুপরিচিত, খেলা দেখার জন্য এইভাবে পেটানো হয়েছিল ওই সময়।
তা এখন মারার পর বাসায় এসে আমার উপরে যে গেঞ্জিটা ছিল সেই গেঞ্জি খুলে বাড়ি থেকে বের করে দিয়েছে আর কি,
খালি গায়ে।
হ্যাঁ, খালি গায়ে বের করে দেওয়ার পর আমি বের হয়ে গেছি, আমি আর আমার বড় ভাই। আমাদের পিছনে একটা বাগান ছিল আর কি, তা আমি আমার বড় ভাই বাগানে ছিলাম আর কি। পরে চাচাই নিজে খুঁজে বের করে আনছে আর কি, আমাদের মলম টলম যা কিছু লাগার ডাক্তার টাক্তার মেডিসিন সবে চাচাই ঠিক করে দিচ্ছে। তারপরও মনে করেন যে আমি বলতে ছোটবেলা থেকেই খেলা বলতেই পাগল আর কি, পড়ালেখা ঠিকভাবে করতাম না, হয়তো সে কারণে হয়তো এখন আমি খুব একটা ভালো স্টুডেন্ট না। আর তা খেলায় আমার বল ছিল, খেলায় আমার স্বপ্ন ছিল, খেলায় সবকিছু আর কি। তা তারপরে আপনার একাডেমি থেকে আমি যখন রংপুর ডিভিশন টিমে চান্স পাই, তখন আমার খেলার ব্যাট ছিল না, প্যাট ছিল না, কোনো কিছুই ছিল না আর কি। তা আমাদের ক্লাবের এক বড় ভাই আছে, ওনার প্যাট, আমাদের ক্লাবের ব্যাট, গ্লাভ, এটা নিয়ে আমি প্রথম ট্যুর আমার দিনাজপুর।
আচ্ছা,
তো দিনাজপুরে খেলি, খেলার পরে আমি এখান থেকে ডিভিশন টিমের চান্স পাই, মানে রাজশাহী ডিভিশন টিমের চান্স পাই। তা ডিভিশন টিমে চান্স পেয়ে ডিভিশন টিমেও ভালো খেলি, পরে বাংলাদেশ আন্ডার 13 ন্যাশনাল টিমে ডাক পাই আর কি। আনফর্চুনেটলি সেবার ট্যুর হয়নি আর কি।
রাজশাহীর সাথে তখন পাইলট জুনায়েদ সঞ্চয় এরাও মনে হয় তখন ছিল নাকি?
না না, তখন তো আমি জুনিয়ার, আন্ডার 13
এর কথা বলছি, আন্ডার 13। ওকে, তারপর?
তা তখন আনফর্চুনেটলি ট্যুরটা হয়নি আর কি। তা দেখছিল যে আমার ছোটবেলা থেকেই একটা স্বপ্ন থাকে না মানুষের, তা আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল প্লেনে কবে চড়বো, প্লেনে কবে চড়বো। তা সেবার হয়নি, তা মনটা অবশ্যই ভাঙছে আর কি। তা তারপরে আমি প্র্যাকটিস, রেগুলার প্র্যাকটিস করলাম রংপুর ক্রিকেট একাডেমিতে, অনেক কষ্ট করে প্র্যাকটিস করছি। আর হচ্ছে তারপরে আমি বিকেএসপিতে একদিন দেখলাম যে আমার দুই তিনটা ফ্রেন্ড বিকেএসপিতে পড়ালেখা করে, তা তাদেরকে জিজ্ঞেস করলাম বিকেএসপিতে ভর্তি হলে কী হবে, তা ওরা বললো যে এইভাবে এইভাবে ভর্তি হলাম আর কি, পেপারে সার্কুলার দেয়। তা আমি আর আমার একটা ফ্রেন্ড ছিল আরিফ, তা আমরা দুইজন পেপারে একদিন সার্কুলার দেখলাম, দেখে আমরা দুজনে ছোটবেলায় ঢাকায় চলে আসলাম বিকেএসপিতে। তা প্রথমে ছোটবেলায় দুজনে ঢাকায় আসছি, তা আমার মনে আছে আমরা মনে কত 3,000 না 4,000 টাকা নিয়ে ঢাকায় আসছিলাম দুজন। তারপরে একদিনের ক্যাম্পিং হলো, ট্রায়াল দিলাম, আবার বাসায় চলে গেলাম। তার 20-25 দিন পর আবার একটা বাসায় চিঠি গেছিলাম, তারপরে আপনার চিঠি দেওয়ার পরে ক্যাম্পিংয়ে ডাক দিয়েছে 14 দিনের ক্যাম্পিং হবে, গোটা বাংলাদেশ থেকে মনে হয় 1,000 ছেলের মতো ছিল আর কি। তা 7-এ ভর্তি নিবে আর কি। তা আপনার 1,000 থেকে সিলেক্ট হয়েছে 20 জন, আমি 20 জনের মধ্যে একজন ছিলাম আর কি বিকেএসপি। তারপর থেকেই বিকেএসপিতে ভর্তি হওয়া নিয়ে অনেক কাহিনী, মনে করেন যে আমাদের ফ্যামিলি, আগেও বলতেছি ফ্যামিলির অবস্থা এতটা ভালো ছিল না। তারপর মনে করেন যে ভর্তি ফ্যামিলি কেউ বলে ভর্তি করা উচিত, কেউ বলে না থাক, এখন
এরকম একটা দৌড়ান আছে, ইকোনমিক ব্যাকআপ তো সেই অর্থে তেমন প্রয়োজন পড়ে না,
ছিল না আর কি, তাও কিছু টান থাকে না কিছু।
আচ্ছা, তো সেই ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছিল,
আমি ডিটারমিন্ট হয়ে গেছিলাম যে আমি কিছু ভর্তি হবো এনিহাও। তা আমার জিদ, আমার চেষ্টা দেখে আমার ফ্যামিলি, আমার চাচারা রাজি হলো, তারপর আমি শুনছি বিকেএসপিতে আমি ভর্তি হলাম। তারপরে বিকেএসপি থেকেই আমার খেলাধুলার যাত্রা শুরু। তারপর বিকেএসপি থেকে আল্লাহর রহমতে আমি 15 ন্যাশনাল টিমে, 17, 19, 18 একাডেমি, এখন আল্লাহর রহমতে ন্যাশনাল টিম, বিকেএসপির হাত ধরেই আমি আসা আর কিছু।
আল্লাহর রহমতে ন্যাশনাল টিম, ন্যাশনাল টিম মানে ইটস হিউজ, 11 জন প্লেয়ার খেলে, যে 11 জন প্লেয়ার বাংলাদেশে প্রায় 16 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে, এটি 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 হিউজ, এটি হিউজ। কিন্তু আমি যখন একটু টেস্টে, যে বন্যা অলরেডি বইতে শুরু করেছে আমাদের সার্ভারে, আমি একটু চাচ্ছি যে মনিটরটা একটু ঘুরিয়ে যে আমাকে একটু দেখবার সুযোগ করে দাও মেঘলা, এবং মনিটরটার দিকে চোখ দিলে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে হিউজ পরিমাণে কোয়েশ্চেন, আসলে মতামত কম কোয়েশ্চেন বেশি, যে আজকে শুধু আমরা ক্রিকেটার নাসিরের কাছ থেকে ক্রিকেটীয় জ্ঞান নিব, নাকি তার জীবনের একেবারে যে জীবন ছুঁয়ে গেছিল যেসব মুহূর্ত গুলো, সেই সব বিষয়গুলো আমরা জানবার চেষ্টা করি।
সেই প্রসঙ্গে বলছে যে মানে আপনার জীবনের কথা, ভালোবাসার কথা জানতে চাই।
আমার মতো এত ডিপ্লোম্যাটিক না, স্ট্রেট ওয়ে, সেই সব ব্যাপারগুলো তো অবশ্যই যাব বন্ধু, এবং সত্যি যদি সেই রকম ব্যাপার থেকে থাকে। নাসির, আপনি বলছিলেন যে আপনার চাচার প্রসঙ্গ এসেছিল, আপনার ভাইয়ের প্রসঙ্গ এসেছিল, যেটা যখন দুই ভাই একসাথে চাচার কাছে সেই রকম ভাবে আপনি উত্তম মধ্যম খাচ্ছিলেন, সেই ব্যাপারগুলো এসেছে। এবং আমি যতটুকু জানি আপনার সম্বন্ধে নাসির, যে আপনি ব্যক্তি জীবনে প্রচন্ড পরিমাণে জেদি একজন মানুষ, এবং এই জেদ হয়তো আপনাকে এই জায়গাতে নিয়ে এসেছে, এবং এই জেদের কারণেই হয়তো আমাদের পক্ষে সম্ভব পর হয় বা সুযোগ তৈরি হয় যে বাংলাদেশের পক্ষ থেকে এরকম কনসিস্টেন্ট পারফরমেন্স আপনি দিয়ে চলেছেন।
জেদ অবশ্যই একজনের থাকা উচিত, সেটা হচ্ছে পজিটিভ জিত আর কি। আমার দিক ছিল যে আমি বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবো, এনি হাও সেটা যেভাবে হোক না কেন, কষ্ট করে হার্ডওয়ার্ক করে যেভাবে হোক আমি বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবো। আর আমি রাগ খুব কম হই, আমি সবসময় মানুষকে হাসাইতে আমার খুব ভালো লাগে, মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশে যাই, এবং কি বলবো মানুষকে আমার খুব কাছের মনে হয়, যার সাথে মিশে মনে হয় কি এর সাথে আমার অনেক দিনের পরিচয়, মানে অনেক কাছের মানুষ মনে হয়। আর হয়তোবা এটার কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে এভাবে বড় হয়েছি, আমি ছোটবেলা থেকেই এখন যেসব জিনিস পাচ্ছি ছোটবেলায় এসব জিনিস পাইনি আমি কখনো, তাই হয়তোবা আমি সাধারণ মানুষ আমার খুব কাছের মনে হয়। আর জি বলতে আমি রাগ হলে খুব মানে খুব আস্তে কথা বলি আর কি, আমি সহজে জোরে চিৎকার করে কথা বলি না, রাগ যখন হই তখন চেষ্টা করি যে নিজের কন্ট্রোল করতে এবং আস্তে আস্তে কথা বলতে। আর আমি যখন ডিটারমাইন্ড হই যে আমি এই কাজটা করবো না, আমি করবো না, এটা এনি হাউ সে যে কাজই হোক আমি করবো না।
কিন্তু নাসির আপনার ওই যে রংপুরের দেওয়াননগর যতটুকু আমি জানি আপনার দেওয়ানবাড়ি ওই এলাকাতে আপনার প্রচুর দীর্ঘনিঃশ্বাস এবং না পাওয়ার কষ্ট আছে, সেই সেই মুহূর্তগুলোর কথা যদি আমাদেরকে একটু আপনি জানান, এবং তখন বাবা মার চোখে অনেক বড় রকমের হয়তো স্বপ্ন খেলা করছে কিন্তু সেই স্বপ্ন আপনি বাস্তবায়ন করতে পারবেন কিনা সেটাও আপনি জানেন না, এবং আপনি নিজেও বলছিলেন যে বাবা মা সেই অর্থে সচ্ছল না, তাদেরকে প্রতি মুহূর্তে বহু কষ্টের ভেতর দিয়ে পরিবারটিকে টেনে নিয়ে যেতে হচ্ছে, এবং এটির জন্য যে অনেক রকমের অতৃপ্তি না পাওয়ার কষ্ট ছিল ওই কোমলমতি ছোট এই শিশু মনে, সেগুলো তো চরমভাবে আপনাকে তাড়িত করেছে, এবং তাদের জন্য আপনি কি করতে পারবেন ওদের ভবিষ্যতে সেই 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 তাগিদটাও তো চরমভাবে অনুভব করতেন, সেই মুহূর্তগুলো একটু যদি বলেন বাবা মাকে উদ্দেশ্য করে।
বাবা মা অবশ্যই বলবো আমি অনেক লাকি যে আমি আমার ফ্যামিলিতে এরকম একটা বাবা এরকম একটা মা পাইছি।
একটু ডিটেলস শুনবো দুজনের কথা।
বাবা মা বলতে আমি যতটুকু দেখছি আর কি ছোটবেলা থেকে, আমি মনে মানে বলবো যে আমার বাবা মা যত কষ্ট করছে আর কি আমাদেরকে মানুষ করার জন্য, সেটা হিউজ কষ্ট করছে, তারা এখনো কষ্ট করতেছে আর কি, তাদের চেহারার দিক দেখলে আমার খুব খারাপ লাগে আর কি।
একটু বলে নি বন্ধুরা এই যে জিনিসগুলো কেন আসছে সেটা আপনাদেরকে একটু বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে আমরা ভাবি যে যখন কেউ সেলিব্রিটি হয়ে যায়, যখন কেউ ব্যক্তি জীবনে সাকসেসফুল হয়ে যায়, তখন ভাবি যে এরা কি অন্য সাধারণ কেউ, এরা কি মানুষের বাইরে অতিমানবীয় কেউ, এরাও কিন্তু সাধারণ একজন মানুষ, এরাও কিন্তু এইরকম ভাবে প্রতি মুহূর্তে আমাদের ভেতর দিয়ে কষ্টের ভেতর দিয়ে যায়। নাসিরের এই জীবনগুলো এই কারণে আমি শুনবো যাতে করে নাসিরকে নাসিরের মতো করে তার বন্ধুরা চিনতে পারে, বুঝতে পারে এবং আপন করে নেয়। নাসির একদম বাবা মার সেই কষ্ট, সেই না পাওয়া, সেই দুঃখ, সেই স্ট্রাগল গুলো একদম ডিটেলস আপনার কাছ থেকে শুনবো।
This track was downloaded from fusionbd.com.
Details বলতে আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার চাচা যে পরিমাণ কষ্ট করছে আমাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য, তাদেরকে আমি 14 বার মানে হাজার হাজার বার সেলুট দিই আর কি। আমি মনে করি না, মনে হয় না যে এরকম কষ্ট আর কোনো ফ্যামিলি করবে যে একটা ছেলেকে এরকম জায়গায় নিয়ে আসার জন্য। আমার এখনো মনে পড়ে আমার আম্মা রান্না করতে করতে কাঁদে কাঁদতো আর কি, আমি জিজ্ঞেস করতাম মা কান্দো কেন, তা বলে যে সুখে কান্দি, আমি অনেক সুখ তাই কান্দি, তাই সেটা আমার চোখে এখনো ভাসে আর কি। তা এখন কি বলবো আর কি, মানে আমি বুঝাইতে পারতেছি না আপনাদের যে তারা কি পরিমাণ কষ্ট।
আমরা অনেক ঘটনা শুনতে চাই আপনার কাছ থেকে, এবং সেই বেলার সেই ছোটবেলার যখন কোমলমতি নাসির অনেক কিছু স্বপ্ন তার আকাশ ছোঁয়ার, কিন্তু অনেক না পাওয়ার বেদনা, অনেক দীর্ঘনিঃশ্বাস, অনেক অতৃপ্তি তাকে সবসময় এলোমেলো করে রাখতে, এবং সবচেয়ে বেশি কষ্ট পেত সে। আমি যতটুকু জানি নাসির আপনার বায়োগ্রাফি খুব কাছ থেকে মানে ইনভেস্টিগেট করতে গিয়ে যতটুকু জেনেছি যে বাবা মার প্রতি প্রচন্ড টান মহব্বত আর ভালোবাসায় আপনি পাগল প্রায় হয়ে থাকেন সবসময়, এবং তাদের এই 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 ট্র্যাজিকগুলো, তাদের এই এফোর্টগুলো, তাদের এই যে আপনাকে বড় করে তোলার পিছনে কষ্টগুলো, এটাই আপনাকে অনেক সময় জেদি করে তোলে, আমাকে আরো কিছু পেতে হবে, আরো এক্সট্রিম লেভেলে যেতে হবে, অনেক বড় কিছু হতে হবে, যাতে করে আমার বাবা মা চরম ভাবে ভালো থাকে, দারুণ ভাবে আনন্দ ভেতর থেকে আসে।
এখন আমি ব্যক্তিগত ভাবে বলি, আমি এখন খেলতেছি শুধু আমার বাবা মার জন্য, আমি চাই যে আমার বাবা মা এখন তারা ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম তারা যে কষ্টটা করছে এখন তারা যেন আরামে থাকে, বাকি জীবনটা তারা জানি ভালোভাবে কাটছে।
গল্পগুলো একটু শুনি, কয়েকটা ঘটনা শুনতে চাই আপনার।
কয়েকটা ঘটনার মধ্যে আমি বলবো, যখন আমি বিকেএসপিতে আসতাম আর কি, বিকেএসপিতে তো একটা ছুটি থাকতো আর কি, মনে করেন যে 3 মাস পর পর আমি বাসায় যেতাম, বাসা থেকে আসতাম, হয়তো বা আমি অবশ্যই আপনি একটা মানে রংপুর থেকে ঢাকায়, অবশ্যই আপনার একটা হাত খরচ, কিছু টাকা পয়সার দরকার হবে। তা আমার কাছে সেই সব টাকা পয়সা থাকতো না আরকি। আমি যে মনে মনে রংপুর থেকে আসবো, আমার পকেটে কোনো টাকা নেই, আমি যে বিকেএসপিতে থাকবো কোনো টাকা নেই, কীভাবে থাকবো? তা আমার এখন মনে পড়ে যে আমার আম্মা আব্বা অনেকের কাছে ধার করে নিয়ে এসে দুটো আর কি। তা আমি যখন বাসা থেকে বের হইতাম, আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, মনে করেন যে আমরা 18-20 জন প্রায় একসাথে থাকি। তা এ দেখা যাচ্ছে 200 টাকা, এ 500 টাকা, এ 300 টাকা, এ 400 টাকা, এইভাবে টাকাগুলো দিত আমাকে। চাচা বলেন, বড়াম্মা বলেন, আব্বা, ছোট চাচা, চাচি, সবাই এইভাবেই দিত আর কি। তা জিনিসটা দেখতে পেয়ে আমার খুব মানে খারাপও লাগতো আবার ভালো লাগতো। খারাপ লাগতো এই কারণে যে মনে হচ্ছে আমি চাঁদা নিচ্ছি আর কি, আসলে একটা জিনিস
বুঝতে পারছি।
আর ভালো লাগতো যে তাদের ভালোবাসা দেখে যে আমাকে তারা এত ভালোবাসে। আর বলবো যে আমি আমার আব্বা কিন্তু খুব সাধারণ একটা জব করতো, আর এমন একটা জব করতো দেখা যাচ্ছে যে আমরা দুদিন খাইতাম তা একদিন খাইতে পারতাম না, এটা অনেকটি বলতেছি। তা আমি এখন যাই করি না কেন, সবার প্রথমে আমার আব্বা আম্মার কথা চিন্তা হয়, সেটা যেটাই করি না কেন এমন কিছু করার চেষ্টা করি না জানি সেটা আমার ফ্যামিলি আমার আব্বা আম্মা যেন কষ্ট পায় আর কি।
এবং আপনি কথা প্রসঙ্গে বলছিলেন, এবং বন্ধুরা আপনারা তো অনেক সময় মিস করেন স্টুডিও থেকে চলে, যখন এই কথাগুলো বলছেন নাসির খুব স্বাভাবিকভাবেই যে বাবা মার প্রশ্নে অনুরক্ততা বা এই শ্রদ্ধাবোধ সবারই তো থাকে, কিন্তু তার সাথে যদি অনেক বেশি করে ইমোশন মিশে থাকে তখন যে মানুষের অভিব্যক্তি হয় সেই অভিব্যক্তি কিন্তু দেখা যাচ্ছে নাসিরের চোখে মুখে ফুটে উঠছে স্পষ্টভাবে। নাসির বাবার এই কষ্টের কথাটা যেটা আপনি বললেন যে খুব কাছ থেকে দেখেছেন, যে জিনিসটা নাসির আপনার বাবা একটু অন্তর্মুখী ধরনের আমি যতটুকু জানি, সাদামাটা তো বটেই এবং কিছুটা অন্তর্মুখী ধরনের, সেই কারণে তিনি তার নিজের সেই কষ্টগুলো নিজের কিছু ক্ষেত্রে সন্তানকে যেভাবে বড় করতে চান সেই অক্ষমতাগুলোকে লুকিয়ে রাখতে চাইতেন, কিন্তু আপনি তো দেখতেন যে কি ধরনের ইফোর্ট তিনি দিতেন, সেই ঘটনাগুলো একটু যদি বলেন আমাদের।
ঘটনা বলতে এখন বলবো যে মানে আমি আপনাকে ক্লিয়ারলি ভাবে বলতে পারছি না যে আমরা কিভাবে মানুষ হয়েছি,
আমরা ডিটেলসই কিন্তু শুনতে চাচ্ছি না। মানুষ ভাবে যারা অন্য কোনো অতি জাগতিক পৃথিবী থেকে আসে, মানুষের জানা উচিত একটি নাসির হওয়ার পেছনে কত এফোর্ট, কত কষ্ট, কত পেন, কত স্মৃতি মিশে থাকে, তারপরে তার মধ্যে এইরকম একটা জেদ তৈরি হয় যে বিশ্বের সমস্ত কিছুকে ফেড়ে ফেড়ে দিয়ে, আকাশকে ফেড়ে ফেড়ে দিয়ে আমি নাসির আমাকে অনেক উপরে উঠতে হবে দেশের জন্য এবং এই ভালোবাসা প্রবণের মানুষগুলোর জন্য। এই শিক্ষাটা আজকের তারিখে যারা ওয়েস্টার্ন ওয়েস্টার্ন করে ফাঁপিয়ে কান্নাকাটি করে নিজেদেরকে ভাসিয়ে দিচ্ছে তাদেরকে ট্র্যাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য খুব জরুরি। নাসির প্লিজ,
আমি বলবো যে ফ্যামিলির থেকেই মনে করেন যে ফ্যামিলির কথাই বলি প্রথমে, আমি যখন মনে করেন যে আন্ডার 15-17 খেললাম, খেলার পর তো অবশ্যই আমার একটা সার্কেল তৈরি হয়েছে। আমি যখন বাসায় যাই, বাসায় গিয়ে আপনি এখনো বিশ্বাস করবেন না, এখনকার কথা আলাদা, তখনকার কথা বলি,
কথাগুলো একটু বেশি শুনতে
যে আমি কোথায় ঘুমাবো সেটাও আমি নিজে জানতাম না যে আমার রুম কোনটা। দেখা যাচ্ছে আজকে এই ভাইয়ের সাথে শেয়ার করতেছি, কালকে চাচার সাথে শেয়ার করতেছি, এইসব দিনগুলো আমার মাথা থেকে কখনোই যায় না আর কি। আমি যেটাই করি না কেন আমার শুধু ছোটবেলার এইসব কথা মনে পড়ে। আর আমার আম্মা একটা কথাই বলে যে তুই এখন যেভাবে আছিস ভালো আছিস, শুধু আগের দিনের কথা ভুলিস না, যে আগে আমরা কিভাবে থাকছি, কিভাবে সময় কাটিছি, কিভাবে চলছে আমাদের ফ্যামিলি, শুধু এগুলো শুধু একটু মাথায় রাখিস, তাহলে হবে ইনশাআল্লাহ তার তুই অনেক বড় হবে।
এবং এটাই হয়তো অস্তিত্বের টান এবং শেকড়ের টান, যার কারণেই হয়তো পসিবল হয় নিজেকে ট্র্যাকে ধরে রাখতে। কিন্তু তার মানে এই না যে নাসির সবসময় চাইলে নিজের মনটাকে ওইভাবে বেঁধে রাখা নাসিরের পক্ষে সম্ভবপর হয়েছে। প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসা, প্রথম কাউকে দেখে এইরকম একটি মানসিক অবস্থা তৈরি হওয়া যে ছোট একটি বাসার খেয়ে তোমার দেয়া ভালোবাসা আমার চোখে দামি, ওয়ার্ল্ড টুরে স্বপ্নে বিভোর সবাই, জানো তোমার চোখে দুনিয়া দেখি আমি, এইরকম অনুভূতি সৃষ্টি হয়েছিল প্রথম কাকে দেখে কিভাবে, গল্পটা একটু শুনবো আপনার কাছ থেকে।
প্রথম ভালো লাগা, ভালো লাগার কথা বলতে আসলে জীবনে অনেক মেয়ে দেখছি আমি,
এবং অনেক ভালো লাগা তৈরি হয়েছে, লট অফ মেমোরিজ,
যেটা একটা ছেলে মানুষ যেহেতু আমি ভাইয়া, তা অবশ্যই জীবনে লাইফে আমি অনেক মেয়ে দেখছি আর কি। ডাক্তারদের যদি কোনো মেয়ে যায়, অবশ্যই একটা ছেলে মানুষের তো যায় সাধারণত, তা এরকম অনেক মেয়ে দেখেছি আমি। তা প্রথম ভালো লাগা রংপুরে একটা মেয়ে ছিল, নামটা সঠিক মনে নেই। এক ঝলক প্রথমে যখন দেখি না, দেখেই মনে হচ্ছে আল্লাহ যদি আমার বউ হতো।
মানে গার্লফ্রেন্ড বা অন্য কোনো চিন্তা না, ডাইরেক্ট বউ হতে,
মানে এত সুন্দর পুতুলের মতো আর কি। মনে হচ্ছে কি ওকে দল সাজানো থাকে না, সেরকম দলের মতো আর কি। মানে প্রথমেই মনে হচ্ছিল যে দেখেই ভাবছিলাম যে তুই যদি আমার বউ হতো। এত আনফরচুনেটলি তার সাথে আর দেখা হয়নি, কথাও হয়নি। আর ভালোবাসা বলতে, ভালোবাসা তো আমার সাথে আপনার আছে, ভালোবাসা তো সবার সাথেই আছে। আর বলতে
মধ্যে মেঘলা যে গান পেছনে ব্যাকগ্রাউন্ডে বাজাচ্ছে আর কি, এই ধরনের ভালোবাসা
না। লাইফে ভালোবাসা বলতে, আমি যখন ন্যাশনাল টিমে খেলি না আর কি, তখনকার একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার ভালোবাসা, আমি অনেক দুষ্ট টাইপের একটা ছেলে আর কি। আমি বললাম না মানুষকে হাসাইতে চঞ্চল টাইপের একটা ছেলে, যে আমি ফ্রিডম বলেন, ফ্রেন্ড সার্কেল বলেন, আড্ডা মাস্তি যাই বলেন আর কি, তা আমি একটু দুষ্ট ছিলাম আর কি। মেয়েদের ক্ষেত্রেও বলেন সব দিক থেকে দুষ্ট ছিল।
দুষ্টমি তো 70% মেয়েদের ক্ষেত্রেই হয় না, তারপর
না, তা ঠিক বলেছেন আপনি, দুষ্ট ছিলাম আর কি। তা আমি দেখা যাচ্ছে যে কথা বলতাম, অনেক মেয়ের সাথে কথা বলতাম আর কি। এক পর্যায়ে এমন হয়েছে মেয়ে মানুষের সাথে কথা বলতে আমার ভালো লাগতো না, কি কথা বলবো এদের সাথে, ঠিক আছে, মানে ভালোই লাগতো না কথা বলতে। আর ভালো লাগা, ভালোবাসা, ভালো লাগা ভালোবাসা অবশ্যই সবার
খুবই স্বাভাবিক একটা ব্যাপার,
সবই স্বাভাবিক। আপনি যেহেতু মানুষ আর কি, তা অবশ্যই আপনার কোনো ভালোবাসার মানুষ থাকতেই পারে। আমারও সেরকম ছিল একটা ভালোবাসার মানুষ, তার সাথে আমার পরিচয় ফেসবুকের মাধ্যমে। তাকে আমি আদর করে ডাকতাম পাটুকন আর কি, যাই হোক দীপিকা পাটুকনের মতো দেখতে সে অনেকটা।
আর দীপিকার মতো হাইট না তো, আবার
হাইট আমার না, হাইটও অনেক মাসল আছে, অনেক লম্বা ছিল আর কি। তার সাথে আমি যখন প্রথম ফেসবুকে অ্যাকাউন্ট খুলি, আমি আসলে আমার ফ্রেন্ডরা যখন ফেসবুকে বসতো, দেখা যাচ্ছিল সারাদিন চ্যাটিং করছে, তা আমার ভালো লাগতো না। ফ্রেন্ডরা বসছি, গল্প করবো, মজা করবো, সারাদিন চ্যাটিং করবো, তা আমি সহ্য করতে পারতাম না। এক পর্যায়ে আমি যখন অ্যাকাউন্টটা খুলি, তারাই খুলে দিয়েছিল আমাকে। তা চ্যাটিং করতে করতে আমারও ফেসবুক মানে নেশা পরিণত হয়ে গেছিল, যে ফেসবুকে থাকি আমি, ফেসবুকে চ্যাটিং করি। তাই সেখান থেকেই আমাকে যে প্রথম একটা মেয়ে রিকোয়েস্ট পাঠিয়েছিল, চেহারাটা খুব একটা খারাপ না ভাই, যাই
আস্তে আস্তে হচ্ছে আমাদের নাসের, নাসিরের বর্ণনা দিয়ে দিই বন্ধুরা। আমাদের হট সিটে যারা আছেন তার বর্ণনা আমি দিতে পছন্দ করি, রয়েতে শ্যাম। আজকে নাসিরের বর্ণনা দিয়ে দিয়েছি, নাসির একজন সেলিব্রিটি, ওর চোখে দেখে দেখে আপনার অভ্যস্ত। আজকের তারিখে নাসির যে পোশাকটি পরেছে, ন্যারো ফিটেড ট্রাউজার, ব্ল্যাক ট্রাউজার, ব্ল্যাকের মধ্যে একটু গ্লেজি ভাব আছে, ব্ল্যাক শু, এবং সেই সাথে ফুল স্লিভ শার্ট, শার্টটা একটু ফোল্ড করা, আর উপরের বোতামটা যথারীতি নাসিরের খোলা, এবং টিকটিক করছে হোয়াইট গোল্ড, এবং সব মিলিয়ে এক হাতে ডান হাতে একটি ব্রেসলেট, এবং স্টিল কালার সিলভার কালারের, এবং বাম হাতে একটি সিলভার কালারের ওয়াচ, এটিকে রোলেক্স নাকি, ভেরি ক্লোজ টু রোলেক্স, এবং ফাইনালি স্পাইক করে চুলটা একদম জো লুক যেটাকে বলে আর কি। এবং নাসিরকে টিভির চাইতে নাসিরকে সামনাসামনি কিন্তু অনেক বেশি ভালো দেখায়, এটা হচ্ছে তুমি যখন বললি তাহলে আমি আর কি বলি, এটা আসলে মেয়েদের দৃষ্টিতে আসলে বোঝা যায়। ক্যামেরা ফেসটা আসলে অনেকের সেইভাবে যায় না, নাসিরকে আমি দেখে আসলে ফার্স্ট টাইম আমি সারপ্রাইজ, নাসিরকে আসলে সামনাসামনি অনেক বেশি ভালো দেখায়। নাসির বর্ণনা একদম ডিটেলস দিয়ে দিয়েছি, আমরা ছিলাম কিন্তু ফেসবুকে প্রথম ফার্স্ট ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো সেই মেয়েটির পক্ষ থেকে, যাকে দেখতে দীপিকে পাড়ুকোনের মতো মনে হয়।
আমার কাছে মনে হলো তো জিনিসটা ফেক আর কি, না হলে আমি তো তখন ন্যাশনাল টিমে খেলি না, আমার কাছে কেন মেয়ে মানুষের রিকোয়েস্ট পাঠাবে। আমি এক্সেপ্ট করছি, এক্সেপ্ট করার পর তার ছবি দেখতেছি, তার ছবি দেখে মনে হলো না যে আসল অরিজিনাল এডিটার, তা আমি একটা হাই দিচ্ছি তাকে, সে হাই দেখছি। তারপরে রীতিমতো তার সাথে চ্যাটিং হলো, হালকা পাতলা কথাবার্তা হলো।
এখন আপনি সবাই কিন্তু কান একদম এইরকম হয়ে আছে, কথাটা একদম মাইক্রোফোনের কাছাকাছি বলেন যে একটা শব্দ ওকে মিস করতে চাই, মানে স্পেশালি আপনার যারা ফিমেল ফ্যান ফলোয়িং আছে। জি
কথা হলো, তারপরে নাম্বার আদান প্রদান হলো, ভালো লাগা শুরু হলো আর কি, যে আমার কি কি পছন্দ, ওর কি কি পছন্দ, যা বলেন আর কি। তা দেখা যাচ্ছে যে ওর পছন্দের সাথে আমার পছন্দ অনেকটা মিল, তারপরে এইভাবেই ভালো লাগা শুরু হলো। তা ওর কিছু জিনিস আছে যেটা আমার মনে লাগে আর কি, যেভাবে ভালো লাগা শুরু হলো। তারপরে আমি ন্যাশনাল টিমে খেললাম, ন্যাশনাল টিমে খেললাম, খেলার পরে মনে করেন যে থাকে না কিছু পাগল টাইপের, যে আপনাকে খেলা কিছুই বুঝবে না, ওই মেয়েটা এরকম ছিল আর কি, যে আমাকে খেলা কিছুই বুঝতো না। আমি তাকে যদি কখনো বলতাম যে আমার জন্য ছাদ থেকে লাভ দাও, সে অবশ্যই, আমি এখনো বিশ্বাস করি, আমি যদি এখনো বলি যে এই ছাদ থেকে লাভ দাও, তাহলে সে এখনো লাভ দিয়ে দেবে।
বলেন কি, এবং এটা তো আপনার গ্ল্যামারের সাথে জড়িত না, কারণ আপনার সাথে সম্পর্কিত সে করেছে আপনি যখন সেই অর্থে তো বিখ্যাত না, তখন
না, সে অর্থে বিখ্যাত না, সে আমি এখনো ফিল করি, সে আমি যে নাসির হোসেন, সে ক্রিকেটার নাসির হোসেনকে লাভ করে না, সে ব্যক্তিগত নাসির হোসেন, যে সাধারণ মানুষের মতো নাসির হোসেন তাকে লাভ করে, আমি এটা বিশ্বাস করি আর কি। আর সে কারণেই তাকে ভালো লাগে আর কি, সে আমাকে পাত্তাই দিত না, পাত্তা আছে না মনে করেন নাসির হোসেন, ও মাথায় থাকতো না যে আমি নাচি, সাধারণ মানুষের মতো আমাকে দেখতো, আমি সাধারণ মানুষের মতো দেখতাম, সে কারণে। আর অনেক মেয়ে তো ফোন করে নাসির হোসেন মানে ওরে বাপরে বাপ, কিনা কি মনে করেন, কিন্তু ওর মধ্যে আমি এগুলো কিছুই দেখিনি। তখন আমার ফিল হয়েছে যে না, ও আসলে ব্যক্তিগত ভাবে আমাকে লাভ করে, আমার পজিশনকে লাভ করে, তা ওই হচ্ছে ভালো লাগা আর কি। তারপরে আমাদের একটা রিলেশন হয়, মোটামুটি ভালো রিলেশন হয়, দেখা যাচ্ছে দুদিন তিন দিন পর দেখা হয়।
প্রথম সাক্ষাতের গল্পটা শুনবো,
প্রথম সাক্ষাতের গল্প হচ্ছে, তখন আমার গাড়ি ছিল না, আমার ফ্রেন্ডের গাড়িতে, ফ্রেন্ডের গাড়িতে আমি, আমার ফ্রেন্ড মানে আমরা তিন ফ্রেন্ড ছিলাম, আমি পিছনে বসা ছিলাম, আমার এক ফ্রেন্ড ড্রাইভ করতে ছিল আর একটা ফ্রেন্ড সামনে বসা ছিল। তা ওই ধানমন্ডিতে আপনার একটা হসপিটাল আছে, কি বান হসপিটালটার নাম মনে করতেছেন আর কি, যাই হোক, তো বৃষ্টি পড়তেছিল সন্ধ্যার সময় আর কি, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে মানে আছে না
গোধূলি বিকেল এবং সন্ধ্যার মন সন্ধিক্ষণ,
বৃষ্টি পড়তেছিল আর কি, তা ওই
সমস্ত উপসর্গ রেডি একদম রোমান্টিক অর্জনে দাদা লাগে আর কি।
তা এই আপনার ওই হসপিটালের নিচে ওই দাঁড়ানো ছিল, আমরা আসার পর ওই এখনো মনে পড়ে, একটা আকাশি কালার, আপনি যে গেঞ্জিটা যে কালারটা এরকম একটা থ্রি পিস পরা ছিল আর কি। আর ওই আমার গাড়িতে থামার পর আমি তো শুনছি, ওই গাড়িতে উঠছে,
বর্ণনা দেন আগে ওনার বর্ণনা দেন আর একটু ডিটেলস,
ডিটেলস বলতে ও দেখতে অনেক সুই, লম্বা চওড়া,
যেটা দেখলেন আপনি গাড়ির কাছ থেকে,
গাড়ির কাছ থেকে প্রথমে প্রথমে তো মনে হয় ফেসবুকে দেখছি ছবি,
সেটা আলাদা সামনাসামনি,
সামনাসামনি তো আমি অনেক এক্সাইটেড ছিলাম, তো কেমন হয় না, খারাপ হলে তো তোর ঘুরে এক দুদিন টাইম দিয়ে চলে যাবে, বুঝতে পারছি না, তারপর তাই বলছি প্রথম দেখাতে আমার ভালো লাগছে। তা পাশে এসে বসলো, ওই এক কিনারে আমি এক কিনারে, তা বসার পরে এমনি টুকটাক মানে লজ্জা পাচ্ছে, আমিও লজ্জা পাচ্ছি, ওই লজ্জা পাচ্ছি, কি বলবো আর কি, কি বলবো না, আমি বললাম হায় কেমন আছো, ভালো আছো, এই সে তাও বললো। পরে আমরা ধানমন্ডি একটা ফাঁকা জায়গা আছে, আমরা ওখানে গেলাম, বৃষ্টি তখন অনেক জোরে পড়তেছে, তা আমার ফ্রেন্ডগুলো বললাম যে তোরা নাম গাড়িটাতে, আমি একটু ঘুরে আসি,
বাহ,
ওই আমার সামনে বসলো, আমি ড্রাইভ করতেছিলাম,
সেই রকম এনভায়রনমেন্ট না,
মানে আল্লাহ মনে হয় যে বৃষ্টিটা আমার জন্য নামাইছিল, তা আমাদের তো খুব ভালো লাগছে। ওই একটা দিন যে মনে হয়েছে না যে আমি কাউকে নিয়ে ঘুরতে পারছি আর কি, যে খুব ভালো লাগতেছে আমার ঘুরতে, আমি বুঝাতে পারবো না, ওইটা ফিলিংসটা অন্যরকম, যে পছন্দের মানুষের সাথে আপনি এইভাবে ড্রাইভ করবেন। তা বৃষ্টি পড়তেছিল, তা মানে অন্যরকম একটা সিচুয়েশন, আমি আপনি বুঝে দেবো,
না প্লিজ আরো বলেন, আমরা বুঝে নেবো, আপনি টেনশনে নেন না, আমরা বুঝে নেবো না, ঠিক
তারপর সব
বলেন। এবং আপনাদেরকে আগে কথা দিয়ে নাসির হটকিতে বসেছে বন্ধুরা, যে উনি সবকিছুই বলবেন, কারণ তিনি এখন কথা বলছেন তার সবচেয়ে কাছের মানুষজনের সাথে, যাদের জন্য নাসির আজকে নাসির হোসেন।
তারপরে আমরা একটু আধা ঘন্টা
গাড়ি থেকে নামবেন না, জি জি, আর অনেক কিছু শুনতে পাচ্ছি,
প্রথম দেখা যাচ্ছে কিছু হয় না ভাই,
আমি
বলবো ইচ্ছা ছিল আর কি দুজনের, কিন্তু আসলে প্রথম দেখা হয় লজ্জা একটা ব্যাপার কাজ করতেছে, যে দেখা যাচ্ছে প্রথম দেখা আমি হাতটা ধুয়ে বসলাম, দেখা গেল আমি তো মনে মনে ভাবতেছি ব্যাপারটা একটু নিজে। পরে আমরা প্রায় এক ঘন্টার মতো ঘুরছি আর কি, ঘুরে
কথাবার্তা কি ধরনের
কথাবার্তা? ফর্মাল টাইপের কথাবার্তা থাকে না, যে কেমন আছো, এই সেই, কি খাইতে পছন্দ করো, কি করতে পছন্দ করো, কি কালার, তারপরে মনে করেন এক ঘন্টা ঘোরা শেষে আমি তাকে সিঞ্জে করে দিলাম, সে বাসায় গেল। এইভাবে তার সাথে আমাদের রিলেশন শুরু। আর আল্লাহ যা করে ভালো জিনিস করে আমি এটা ফিল করি। তারপরে মনে করেন যে
This track was downloaded from FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ
শুনছেন আপনি প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশ, প্রাণী কৃষ্ণাই প্রাণ আপ। আর বন্ধু আপনি আমাদের এই আয়োজনটি শুনতে পাচ্ছেন ঢাকা এবং 90.4 থেকে, যেটা কিনা মাই থ্রি মাই জিও। এই মুহূর্তে ঘড়িত সময় ঠিক রাত 12:06 থাকবো আপনার সাথে, কতক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ গল্প স্বল্পের একেবারে চরম মুহূর্তে আছি, খুব রোমান্টিক একটা জায়গায় আছি আমরা। আর এই মুহূর্তে মেঘলা আছি আপনার সাথে, আজকে গুরু নিতেশ্বর এবং আজকের অতিথি বন্ধু সুপারস্টার নাসির হোসেন। এবং অনেক বন্ধু SMS করছেন, তাদের মনের কথা জানাচ্ছেন, অনেক কিছুই জানাচ্ছেন। এবং বন্ধু আপনি যদি চুপচাপ শুধু আমাদেরকে শুনতেই থাকেন, কোনো অপশনেই না থাকেন, তাহলে আপনাকে বলছি আপনি SMS করুন। আমাদের ফেসবুক আছে একটা, ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজ আছে, সেটাতে আপনি সংযুক্ত হন। এবং আপনাকে নিয়মিত জানিয়ে দিচ্ছি কিভাবে SMS করবেন। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং ট্যাগ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ লিখবেন, স্পেস দিয়ে আপনার টেক্সট লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 1660 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে সেটির অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/ঢাকা FM 90.4। আপনি আমাদের এই অ্যাড্রেসটি যেভাবে খুঁজে পাবেন সেটির নিয়মটা হচ্ছে, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সার্চ বারে গিয়ে ঢাকা FM লিখে সার্চ দিলেই সেই কাঙ্ক্ষিত অফিসিয়াল ফ্যান পেজটি পাবেন। এবং এখানে দেখছেন যে লাইকিং এর পরিমাণ হচ্ছে 1,00,000+, এবং এখানে পোস্ট করা হয়েছে ফটো নাসির হোসেনের সাথে গুরু ইহতেশামের, খুবই চমৎকার একটি ফটো। আপনি এই পেজটিতে আসলে লাইক দিলেন, লাইক দিলেই আপনি আমাদের এই সংযুক্ত হলেন এবং আমাদের এই পোস্টটি আপনি দেখতে পারবেন খুব সহজেই। আর আপনি, আমরা চাই আপনার কাছ থেকে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন অনেক বেশি বেশি করে। এবং যদি ইচ্ছে করেন আপনি আমাদের এই পোস্টটি শেয়ারও করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছেও। আর বন্ধু যদি আপনি আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে চান আপনার ভালোবাসার কথা, আপনার জীবনের কথা, তাহলে সেটা করবেন আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স স্পেশাল লিখে পাঠিয়ে দেবেন 1660 এই নাম্বারে। এবং ইচ্ছে করলে আপনি আমাদের অফিসে আসতে পারেন, ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। এবং আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 মেমোনা টাওয়ার 15 ফ্লোর গুলশান এক, অ্যান্ড নাভানা টাওয়ারের 15 ফ্লোরটি হচ্ছে আমাদের ঢাকা FM এর অফিস। এবং প্রয়োজনে আমাদের ভালোবাসার বাংলাদেশের প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশের টিম আপনাকে ফোন করবে এবং কনফার্ম করবে। ওকে, কিছু SMS তো অবশ্যই না পড়লেই নয়। যেমন আছেন মোহাম্মদ মোর্শিদুল হক, উনি শেরপুর থেকে লিখেছেন যে গুরু কেমন আছেন। ওকে, উনি নাসির ভাইকে ভালোবাসেন এই কথা জানিয়েছেন। দুবাইয়ে আছেন শিবচর থেকে লিখেছেন যে আমি নাসির ভাই, আমার খুব ফেভারিট একজন প্লেয়ার। অ্যান্ড আবিদ আছেন কুমিল্লা থেকে লিখেছেন হাউ আর ইউ মেঘনা আপু, অ্যান্ড আই লাভ ইউ নাসির। ওকে, আছেন আমাদের সাথে নরসিংদীর থেকে যে বন্ধুটি নামটি লেখেননি, উনি আমাকে খুব কমপ্লিমেন্ট করেছেন, খুবই প্রেজ করেছেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আছেন বর্ষা গোরান থেকে লিখেছেন আপু অ্যান্ড গুরু আপনাদের দুজনকে খুব লাভ করি, অ্যান্ড নাসির ভাইয়াকে আমার খুব ভালো লাগে। অ্যান্ড আছেন রিয়া, উনি আছেন আমাদের সাথে লিখেছেন গুরু মেঘলা আপু এবং ভালোবাসার বাংলাদেশ আছে বলে আমাদের স্বপ্ন কথা বলেন। ওয়াও, খুবই সুইট একটা এস এম এস দিয়া অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আশা আছেন ধানমন্ডি থেকে লিখেছেন, আপু আমি খেতে ভুলে যাই কিন্তু তোমাদের প্রোগ্রাম শুনতে ভুলি না, কিন্তু তুমি আমার এস এম এস করো না খেয়ে, তাই উনি আর রাগ করেছেন যে এস এম এস পাঠাবেন না আশা। অ্যান্ড আপনার আজকের আশাটা নিশ্চয়ই পূরণ হয়েছে, এস এম এসটা করে দিলাম। অ্যান্ড অফকোর্স আপনি এস এম এস পাঠাবেন, একটি না দুইটি না, যত খুশি তত, যত মন চায় তত আপনি এস এম এস করতেই থাকবেন। এবং সব বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি এস এম এস করুন এবং ফেসবুকে কমেন্ট করুন, লাইক করুন এবং আমাদের এই পেজটিতে লাইক করুন, সংযুক্ত থাকুন ঢাকা এফএম 90.4 এর সাথে সবসময়। আছেন আমাদের সাথে আনিতা মণিপুরী, মণিপুরা থেকে লিখেছেন যে আমি ক্লাস নাইনে পড়ি, আমি তোমাদের নতুন বন্ধু অ্যান্ড আই লাভ মেসেজ। আরিফও আছেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, লিখেছেন যে প্লিজ এস এম এসটা করবে। অ্যান্ড হাই মেঘনা আপু কেমন আছো, তুমি গুরুকে আমার সালাম দিবে। অ্যান্ড আমি ভালোবাসার বাংলাদেশকে ভালোবাসে অ্যান্ড লাভ টু নাসির ভাই। ওকে অ্যান্ড ফেসবুক থেকে একজন বন্ধু লিখেছেন যে জুনায়েদ আলম হৃদয় যে নাসির ভাইকে অনেক কিউট লাগছে, এক্স্যাক্ট আমি যেটা একটু আগে বলছিলাম, রিয়েলি অনেক কিউট লাগছে। অ্যান্ড সোহাগ আছে লেখাপুর থেকে, লিখেছেন যে মেঘনা আপু তুমি কেমন আছো, গুরুকে আমার সালাম জানাবে। অ্যান্ড আমরা 15 জন বন্ধু মিলে এই প্রোগ্রামটি শুনছি, ওকে শুনতেই থাকুন বন্ধু। অ্যান্ড বিন্দুন বিন্তুন বা সুন্দর নাম তো বিন্তুন আছেন মাদারীপুর থেকে, লিখেছেন গুরু তোমাকে আজকাল বিশাল বড় আজকে বিশাল বড় একটা থ্যাংক আমার ফেভারিট মানুষটাকে লাইভ শোনানোর সুযোগ করে দেওয়ার জন্য। অ্যান্ড আমি নাসির ভাইয়ের জন্য খুব প্রাউড ফিল করছি। ওকে নাহিদ আছেন গাজীপুর থেকে, লিখেছেন মেঘ আপু ইউ আর সো সুইট, অ্যান্ড গুরুকে সালাম এবং নাসির ভাইকে সালাম এবং অনেক ভালোবাসা। অ্যান্ড আছেন আমাদের সাথে আরো অনেক বন্ধু, গুলশান থেকে লিখেছেন মেঘনা আপু অ্যান্ড গুরু অ্যান্ড নাসির ভাইয়া হাউ আর ইউ অল, আই লাভ দিস প্রোগ্রাম। আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড সুমন আছেন নরসিংদী থেকে, লিখেছেন যে নাসির হোসেন ইউ আর মাই ফেভারিট প্লেয়ার, ওকে তুমি তুমি সেই মানুষ যাকে আমি খুব ভালোবাসি, এটা সুমন লিখেছেন নাসির ভাইকে উদ্দেশ্য করে। অ্যান্ড রিয়া তো আছেন নারায়ণগঞ্জ থেকে, লিখেছেন মেঘনা আপু আমি গুরু আর নাসির ভাইয়ের বড় ফ্যান। আহা রে আমার কি হবে রিয়া। ওকে শাপুর আছেন ঢাকা থেকে, লিখেছে যে নাসির ভাই আপনার ফ্যামিলি বাংলাদেশের সুনাম, আপনি 116 কোটি বাঙালির সুনাম, ওয়াও খুব বড় একটা কমপ্লিমেন্ট। অ্যান্ড শাপুন থ্যাংক ইউ সো মাচ। আছেন সুমন মিরপুর থেকে, লিখেছেন নাসির ভাই আপনি আমার ফেভারিট প্লেয়ার প্লেয়ার, অ্যান্ড আপনি কি কাউকে ভালোবাসেন, প্লিজ বলেন। ওকে সেই ভালোবাসার কথাটাই উনি বলছেন, আমরা এখনো একদম মাঝ পর্যায়ে রয়েছি, শুনবো আরো অনেক কিছু, অনেক কিছু বাকি আছে। অ্যান্ড অ্যান্ড এবং এমনই থাক যখন নাসির ভাইকে আমরা বলবো, বা নাসির ভাই যখন তার অর্ধেক গল্প থেকে কথা বলা শুরু করবেন তখনই বুঝে যাবে যে আসলে কথাটা ঘটনাটা কোথেকে কোথায় যাচ্ছে। আর রাজীব খান আছেন সোনারগাঁও থেকে, লিখেছেন গুরু আমি নাসির ভাইয়ের ভালোবাসার কাহিনী শুনতে চাই। ওকে অ্যান্ড সুজলা আছেন চাঁদপুর থেকে, লিখেছেন নাসির ইজ এ নাইস প্লেয়ার অ্যান্ড আই লাভ নাসির ব্রাদার, নাসির ভাই তুমি কেমন আছো। অ্যান্ড আরিফুল ইসলাম যুক্ত হয়েছেন আমাদের সাথে, লিখেছেন নাসির ভাই আপনি আমাদের জন্য রোল মডেল, আপনি বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আসলেই তাই। এবং আলমগীর আছেন টাঙ্গাইল থেকে, লিখেছেন যে আমি নাসির ভাইয়ের অনেক বড় একজন ভক্ত, নাসির ভাই আমার প্রিয় খেলোয়াড়। অ্যান্ড ওকে আমাকে খুব সুন্দর একটা কমপ্লিমেন্ট করেছেন, এর জন্য থ্যাংক ইউ আলমগীর আপনাকে। অ্যান্ড সাবিনা আছেন কাকরাইল থেকে, লিখেছেন নাসির ভাইয়া তুমি খুব দুষ্টু। অ্যান্ড চন্দ্র যুদ্ধ আছেন মিরপুর থেকে, লিখেছেন ভাই সব বলবেন, আপনি যদি কিছুই মিস করবেন না। ওকে অ্যান্ড জুয়েল রানা আছেন, এটা কোন জায়গা, ওকে কাঁচপুরা না কাঁচপুরা, ওকে ঠিক ক্লিয়ার না। অ্যান্ড নাসির ভাইয়া তোমার ভয়েসটা অনেক অসম, এই কথাতেই লিখতে চেয়েছেন এবং লিখেছেন জুয়েল রানা, বাট আপনার লোকেশনটা আমার কাছে ক্লিয়ার না। অ্যান্ড জিসান আছে মিরপুর থেকে, লিখেছেন নাসির ভাইয়া ইউ আর রক অ্যান্ড ইউ রক রিয়েলি। অ্যান্ড মনে আছেন হাজারিবাগ থেকে, লিখেছেন নাসির ভাই এগিয়ে যাও, আমরা আছি তোমার পিছনে, গো 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 অ্যাহেড। অ্যান্ড
মধ্যে আর একজন বন্ধু আছেন টাইগার হাফেজ জঙ্গল মোল্লা বাড়ি, লিখেছেন আমার প্রিয় গুরু ভক্তিপূর্ণ সালাম তোমাকে, আপু সালাম তোমাকে এবং আজকের অতিথি ভাইকে সালাম অনেক থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ফেসবুকে অনেক বন্ধুই কানেক্টেড হচ্ছেন এবং আপনি কানেক্টেড হবেন আমাদের সাথে যেভাবে সে নিয়ে জানিয়ে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ দিন লিখবেন, তারপর পাঠিয়ে দিবেন আপনার 16260 তে। এবং তার আগে অবশ্যই আপনার কথাগুলো লিখতে একদমই ভুলবেন না। এবং আপনি যদি আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মটিতে হচ্ছে এবং শেয়ার করতে চান আপনারই ভালোবাসার কথা আপনার জীবনের কথা, তাহলে আপনি যেটা করবেন সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশে সবকিছু লিখে পাঠিয়ে দেবেন সেই একটি নাম্বার 16260 তে। এবং অবশ্যই আপনি ইচ্ছে করলে আমাদের অফিসে এসে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 Navana Tower 15th floor গুলশান এক। এবং ফেসবুকে আপনি আমাদের সাথে কানেক্টেড হতে পারেন এবং ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm94। এবং একদমই আমি আর কথা বাড়াতে চাই না, চলে যেতে চাই গুরু ইদ সামনের কাছে।
তার আগে নাসির আপনাকে সাথে নিয়ে একটু চিয়ার্স করি, আমার হাতে প্রাণাপের বোতল দুইটাকে নিয়ে এদের চিয়ার্স, যে শব্দটা অ্যাটলিস্ট অন্তত শুনতে পেলে আমার শ্রোতা বন্ধুরা, কারণ শুধুই তৃষ্ণা মেটানো না, প্রাণের তৃষ্ণা মেটানোর জন্য এই কাজটা আমি করলাম আমাদের প্রাউড স্পন্সর গ্রুপ প্রাণাপের পক্ষ থেকে। এবং প্রাণ এখনো আসলে মিটেনি সে অর্থে নাসির, এখনো যেন মানে শুধু আমার কাছে মনে হচ্ছে বিরান ভূমি, সাহারা মরুভূমির মতো বিরান ভূমি, তার মধ্যে শুধুমাত্র এক ফোঁটা পানির ঝলক এসে পড়েছে। কিন্তু এই মরুভূমিটা মরুদ্যান তখন হবে প্রচুর পরিমাণে বৃষ্টি যখন হবে, আবারও বৃষ্টির সেই ব্যাকগ্রাউন্ড, আবার চলে যাচ্ছে সেই গাড়ি যেখানে ইতি উতি করে হাত ধরবো ধরবো করেও হাতটা ধরা হয়ে ওঠেনি, কিন্তু দারুণ দারুণ স্বপ্নের মতো ভালো লাগার সময় কাটাচ্ছিলেন নাসির আপনার ভালো লাগার মানুষটিকে নিয়ে সেই গাড়িটার মধ্যে।
গাড়িতে ছিলাম আর কি, তা আমরা প্রায় এক ঘন্টার মতো গাড়িতে ঘুরলাম,
বৃষ্টি কিন্তু হচ্ছে,
হ্যাঁ বৃষ্টি পড়তেছে, বৃষ্টি মানুষটি বৃষ্টি চলছিল আর কি। তা ভালোই লাগতেছিল আমার কাছে যে একটা মেয়ে বৃষ্টির মধ্যে দৌড়াচ্ছে গাড়ি থেকে নামার পর আর কি, মাথার মধ্যে ঘুমটা দিয়া পানি পড়তেছে, তা আমার দেখতে না মনে হচ্ছে নিজেকে নায়ক নায়ক মনে হচ্ছিল একটা, টিভিটা দেখায় না, তা আসলে সেদিন আমি ফিল করতে পারছি আর কি যে আসলে এরকম হয়। তারপরে আমি তাকে একটা সিএনজি করে দিলাম, সেই সিএনজি দিয়ে বাসায় চলে গেল। সে রাতে মনে হয় আমি সকাল 9টা পর্যন্ত কথা বলছি,
সেই রাত থেকে সকাল 9টা পর্যন্ত,
রাত 12টা থেকে সকাল 9টা পর্যন্ত কথা বলছি আর কি। এটাই আমার লাইফের মনে হয় যে এক টানা সবচেয়ে বেশি কোন কথা বলছে, সে টানা 9 ঘন্টা
না সে কোন ব্রেকআপ মানে অ্যাটলিস্ট ব্রেক টেক ছিল নাকি? নন স্টপ
ব্রেক ছিল না, 2-2.5 ঘন্টা পর ফোন কেটেছে, তো আবার সাথে ফোন ক্লিক দিয়ে শেষ হলে তো মেসেজ পাঠাইতে আমার ফ্রেন্ডদেরকে
যে আমাকে বাঁচা, এখন আর ফেলছেন এটা নিঃশ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস পাঠা।
তারপরে এইভাবে রিলেশন একটা বিল্ড আপ হয় আর কি।
সে রীতি ধরনের কথাবার্তা বিষয় হচ্ছে সবচেয়ে চুম্বকীয় কোনো মুহূর্ত বা কোনো কথা যদি সেদিন 9 ঘন্টার আলাপের মধ্যে থাকে,
9 ঘন্টা আলাপের মধ্যে সবচেয়ে বেশি কথাবার্তা হয়েছে পছন্দ অপছন্দ নিয়ে, আমি কি পছন্দ করি কি অপছন্দ করি, কিভাবে থাকলে মানে সে কিভাবে থাকলে আমি তাকে পছন্দ করব, এইসব ব্যাপারে কথাবার্তা হয়েছে আর কি। তারপরে আমাদের রিলেশন মনে করেন যে 1.5 বছরের মতো ছিল আর কি, আনফরচুনেটলি সেই রিলেশনটা এখন নেই। তা রিলেশনের মাঝখানে অনেক কিছুই ঘটে আর কি, তা আমার মনে আছে রিলেশনের মাঝখানে আমি তাকে 9 থেকে 10 বার ছেঁকা দিচ্ছি আর কি, সে বলে বড় গলায় যে তুমি একটা ছেলে যে আমাকে 9 বার কি 10 বার ছেঁকা দিচ্ছে। তা ছেঁকা আমার কারোর সাথে ঝগড়া করতে ভালো লাগতো না আর কি, তো কারোর সাথে যখন ঝগড়া লাগতো তাকে আমার পেইন মনে হতো, আসলে মনে করেন যে আমি যদি আপনার সাথে এখন ঝগড়া করি আমার ভালো লাগে না আর কি, ঝগড়া আমি সবসময় হাসি খুশি একটা মানুষ, ঝগড়ার মধ্যে ঢুকে গেলে আমার মাথা ব্যথা কাজ করতো না, আর আমি যেহেতু প্রফেশনাল প্লেয়ার তা আমি প্রথমেই চিন্তা করতাম যে এমন কিছু করবো না আমার লাইফে যেটা আমার খেলাধুলা নষ্ট হয়। তা ফার্স্ট আমার খেলাধুলা ছিল, তারপরে বাকি তা আমি যেদিন আমার প্র্যাকটিস থাকতো খেলা থাকতো সেদিন তো আমি কথাই বলতাম না, তাতে মন খারাপ হতো আর কি, কেন কথা বলবো না, কথা বললে খেলাধুলার কি সমস্যা, আমি বুঝাইতে পারতাম না। এইভাবেই তার সাথে আমার ঝগড়া শুরু হলো আর কি। তা আমার কিছু পছন্দের জিনিস ছিল, বন্ধুদের সাথে আড্ডা মারা, আমি যখন বন্ধুদের সাথে থাকি কারো ফোনে পিক করি না, ওর ফোনও পিক করতাম না, ওইটা আপ দেখছেন। আমি যখন ঘুরে বেড়াই দেখাচ্ছে ফোন পিক করে বললাম বিজি আছি, একটা ভালো কথা বিজি আছি, তার 5 মিনিট পর আবার ফোন, 10 মিনিট পর আবার ফোন। সে ট্রাই করতো আর কি যে আমি কারোর সাথে আছি নাকি, কোনো মীমাংসের সাথে আছি নাকি। এইসব জিনিস আমার খুব খারাপ লাগতো আর কি। এক পর্যায়ে ঝগড়া হয় মিনিমাম প্রত্যেকবারেই ঝগড়া হয় এবং মনে হয় কি এবারটাই শেষ। তারপরে তার একটা ভালো গুণ ছিল যে সে আমার বিপদে আপদে সবসময় আগাত এগিয়ে আসতো আর কি।
কি ধরনের বিপদ একটু বল, মানে যে ধরনের বিপদ আপদের ঘটনার কথা বলছো?
মনে করেন যে তার সাথে আমার রিলেশন নাই, আমি কোনো ম্যাচ খেললাম, খারাপ খেলছি, খারাপ খেলে অবশ্যই আপসেট লাগে, আমি বুঝি যেটা যে আমার কতটা খারাপ লাগে আর কি। তা দেখা যাচ্ছে সেই সময় একটা মেসেজ পাঠিয়েছে বা ফোন দিয়ে আমার সান্ত্বনা দিচ্ছে এবং তার সাথে কিন্তু আমার কোনো রিলেশন নেই, কোনো যোগাযোগ নেই, সেই সময় পাঠাচ্ছে, তখন আমার মনটা একটু বড় হয়, কলিজাটা বড় হয় যে না ঠিক আছে আমার সাথে কেউ না কেউ তো আছে। কিছু কিছু ফ্রেন্ড আছে, কিছু কিছু মানুষজন আছে যাদের ছোট ছোট কথা অনেক বড় মনে হয়, দোষ আজকে কী খেললি, ইমাইটটা না মারলেও পারতি, এগুলো কথা মানুষের কনফিডেন্স কমায় দেয় আর কি। নেক্সট ম্যাচের জন্য আপনার যে কনফিডেন্স দরকার সেটা কমায় দেয়। আর এরকম কিছু কথা আছে যে মনে করেন যে আমি রান করি নি, তা আমাকে ফোন করে বলতেছে যে টেন্ডুলকারও তো জিরো মারে, একটা ম্যাচ খারাপ হলছে তাতে কী হয়েছে, তুমি পরের মতো খারাপ করবে কোনো সমস্যা নেই। তা এরকম কিছু কথা আমার কলিজাটার বড় করে দিত, হাতটারে বড় করে দিত যে না আসলেই আমি পারবো না কেন। তাই ওই কিছু কিছু জিনিস কনফিডেন্স আমাকে দিত আর কি, এগুলো জিনিস খুব ভালো লাগতো আর কি যে না। তারপরে আস্তে আস্তে সে বোঝা শুরু করলো আমাকে যে আমি কি চাই না চাই। তারপরে মনে করেন যে বলল যে তার সাথে তো এখন ব্রেকআপ, আমার মানে ব্রেকআপ বলতে তার সাথে আমার কোনো যোগাযোগই নেই, কোনো রিলেশনই নেই। সে অস্ট্রেলিয়া চলে গেছে, অস্ট্রেলিয়া যাওয়া প্রায় 6-7 মাস হয়ে গেল। এই তো কি হচ্ছে আমার লাভ।
কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু বন্ধ কর, আমি একটু উইথ ইউর পারমিশন, যেহেতু চেয়ারটার অন্যরকম একটি মূল্য আছে নাসির, যে চেয়ার আমি বসি, যে চেয়ারে বসবার জন্য শ্রোতারা আমাকে গুরু হেতেশ্যাম বলে ডাকে, সেই দায় দায়িত্ব থেকে আমি এখন কিছু কথা বলবো আপনার সাথে। যদি এই কথাগুলো বলতে মন চাচ্ছিল না তারপরেও বলবো। এবং প্রথম যে কথা সেটা আপনি বললেন যে তার সাথে ওই 1.5 বছর সম্পর্কের পর সম্পর্কের মধ্যে যেসব টানা পড়ন চলছিল এবং সম্পর্কটা পরবর্তীতে শেষ করে নিয়ে আসতে হয়েছে, আপনার কনসেন্ট্রেশনে প্রবলেম হচ্ছিল বা অনেক কিছু, কিন্তু যখন বিপদে পড়েছেন, যখন অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছে আপনার কাছ থেকে, কারণ আপনি খুব ভালো করে জানেন যে 22 গজ দূরত্বের ওই পিচটিতে আপনার সবচেয়ে বড় যে হাতিয়ার আপনার ব্যাট, তখনই ঝলসে ওঠে যখন 70% অ্যাটলিস্ট নাসিরের কনফিডেন্স নাসিরের সাথে থাকে, 30% টেকনিক নাসিরকে সাপোর্ট দেয়, আদারওয়াইজ নাসির কিন্তু সেই দিনের জন্য ভালো পারফর্ম করতে পারে না। সে আত্মবিশ্বাসটা যখন একদম শূন্যের কোঠরে এসে দাঁড়ায় তখন ওই মানুষটি কিন্তু ঠিকই এসে আবির্ভাব হয়। সেই মানুষটি অস্ট্রেলিয়াতে থাকুক বা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কর্নারেই থাকুক না কেন, আপনার কথা বলার সময় আপনার কথার যে থ্রোয়িং, আপনার চোখের মধ্যে খেলে যাওয়া যে মানসিক অবস্থান আছে, এটা বুঝতে খুব বেশি বুদ্ধির প্রয়োজন পড়ে না ও রকেট সায়েন্টিস্ট হওয়ারও দরকার পড়ে না। আমি খুব ভালো করেই জানি যে সেই মানুষটি আজকের তারিখে ভালোবাসার বাংলাদেশে নাসিরের জীবনের উপস্থাপনা সে শুনছে, কারণ নাসির আজকে ভালোবাসার বাংলাদেশে তার জীবনের কথা উপস্থাপন করতে যাচ্ছে, তার জীবন নিয়ে পোস্টমার্টম করবে সে, তার সবচেয়ে কাছের মানুষজন, সেই ফ্যান ফলোয়িং যারা নাসিরকে ভালোবাসে তাদের কাছে ব্যক্তি নাসিরকে একদম বিমূর্তকে উপস্থাপন করবে, আর সেই সুযোগটা সবাই যখন নেবে সেই সাথে সেও নেবে, সেটা বুঝতে খুব বেশি বুদ্ধি লাগে না। তাকে উদ্দেশ্য করে আমি অন্তত যতটুকু আমার প্রেডিকশন, যতটুকু আমার ধারণা বলে যে সেই মানুষটি আজও সেই প্রথম দেখায় যেদিন তার সাথে আপনি প্রথম দেখা করেছিলেন, প্রচণ্ড বৃষ্টি সেই রকম ধামাকা অবস্থা, বন্ধুদেরকে অনুরোধ করে তাদের গাড়িতে করে গেলেন এবং ফাইনালি ধানমন্ডির এলাকা আশপাশের এলাকা দিয়ে ওকে সাথে নিয়ে, সামনের চেয়ারে অবশ্যই বসিয়েছিলেন, তাকে সাথে নিয়ে গাড়িতে করে যখন ঘুরছিলেন তার স্রষ্টাও দেখেন যে ছোটবেলাতে কত বেশি কষ্টের ভেতর দিয়ে আপনাকে নিয়ে গেছেন, স্রষ্টা এত বেশি আপনার প্রশ্নে মানে সেই অর্থে সহায়ক ছিলেন, প্রকৃতি উজাড় করে দিয়েছিল তার ভালোবাসা। নাসির, আজকের তারিখে কয়েক জনমের ভালো লাগা তুই ভালো বেছে নে, কয়েক জনমের বাঁচা তুই একসাথে বেছে নে। যেভাবে বৃষ্টি হচ্ছে সেভাবে সমস্ত আবহ, গাড়িতে আপনি তাকে ফাইনালি আপনি ডিএনডিকে যখন তুলে দিচ্ছিলেন, আপনার কাছে মনে হচ্ছিল যে আপনি সিনেমার সেই নায়কগুলোর মতো যে নায়কগুলোকে ছোটবেলা থেকে বিভিন্ন সিনেমার চরিত্রে দেখেছে, সেই মানুষটির দেড় বছর পরে আপনার জীবন থেকে চলে যাওয়া কোনোভাবেই আপনার জীবনে ভালোবাসার কি টানতে পারে না। আমি খুব কনফিডেন্টলি, খুব আত্মবিশ্বাসের সাথে এই কথাটা বলছি, কারণ তার কথা যখন আপনি বলছিলেন, তার কথা যখন আপনি রিকল করছিলেন, তাকে যখন আপনি আপনার স্মৃতির মধ্য থেকে এই উপস্থাপনাগুলো নিয়ে আসছিলেন, আমি খুব ভালো করে অনুভব করছিলাম যে তার এক্সিস্টেন্স, তার ভালো লাগা, তার সেই যে আবহ, তার আপনার সেই সেই ভালো লাগা দিয়ে আপনাকে মোহাবিষ্ট করে রাখা, সে যে এখন আপনাকে মোহাবিষ্ট করে রাখে। এবং অন ইয়ারে ইথারের মাধ্যমে যখনই আপনার সেই ভালোবাসা মানুষটির কাছে এই কথাগুলো পৌঁছে যাচ্ছে, আপনি শুনে রাখুন, আমার কেন জানি মনে হচ্ছে নাসির, নাসিরের জীবন, নাসিরের ভালো লাগা এবং ভালোবাসায় আপনার উপস্থিতি এখনো এমন একটি চরিত্রের মতো আছে যে চরিত্রটা এইরকম, সমগ্র পৃথিবী যদি নাসিরকে রিজেক্ট করে, আল্লাহ না করুক কোনোভাবে যদি তার ধ্যান জ্ঞান স্বপ্নটাকে রিজেক্ট করে, একটি আস্থার জায়গা চরমভাবে তার জীবনে আছে, সেটি হচ্ছেন আপনি, যেখানে গিয়ে নাসির হয়তো আপনার আপনার সাহচর্যে গিয়ে মনের সমস্ত কষ্ট দূর করতে পারবে। আজকে তারিখেও নাসির এটা বিশ্বাস করে। নাসির, আমি ভুল বলছি না? ঠিক বলছি? তাই যদি হয়ে থাকে নাসির, যদি সত্যি ঠিক বলে থাকি, তাহলে ভালোবাসে সে কাছে থাকুক, দূরে থাকুক, আর যেখানেই থাকুক, আপনি খুব ভালো করেই জানেন আমার বাবা মা ভাই বোন কাছের মানুষজন আরেকটি চরিত্র আছে, স্যাডিস্টের মতো রহস্যাবৃত।
আমি তার উদ্দেশ্যে কিছু বলতে পারি?
জি প্লিজ, সে শুনছে এখন?
সে যদি শুনে থাকে তাহলে তো শুনলো।
অবশ্যই শুনছে, আমি জাস্ট গ্যারান্টি ইউ সে শুনছে। তাকে উদ্দেশ্য করে অন ইয়ারে যে কথাগুলো বলা হয়নি সেভাবে তাকে আজকে প্রাণ খুলে লাখ লাখ মানুষ আপনাকে শুনছেন, তাদেরকে সাক্ষী রেখে নাসির বলে ফেলুন, এবং একটা দারুণ ঘটনার সাক্ষী হয়ে থাকবে আজকে প্রাণা ভালোবাসার
মানুষ। বলবো সে অনেক ভালো মেয়ে, আমি তার জন্য সবসময় দোয়া করি সে যেন, এবং তার একটা বড় গুণ হচ্ছে সে সবসময় হাসি খুশি থাকে আর কি, আমার মতোই চঞ্চল, অনেক কথা বেশি বলে, অনেক হাসে, মানুষকে হাসায়। আমি চাবো আর কি সে আমার সাথে যেভাবে হাসি খুশি ছিল সে যেন এখনই সেভাবে হাসি খুশি থাকে, আমি তার দোয়া করি মন থেকে, এবং সে যেন খুব ভালো থাকে। আমি তাকে মিস করি, এবং এটাই দোয়া করি যেন সে যেখানে যেভাবেই থাকুক না কেন হাসি খুশি থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক।
This track was downloaded from fusionbd.com.
ছোটবেলায় একটা গল্প পড়তাম আমরা প্রায়, রাক্ষস নাকি নাকি আপনিও মনে হয় পড়েছেন, যে না রাক্ষসের প্রাণ ভ্রমরা লুকিয়ে থাকে কোনো একটা কৌটার মধ্যে, যেটার জন্য সাত সমুদ্র তেরো নদী পার হয়ে কোনো একটি মানে কোনো একটা জলাধারের ভেতরে লুকিয়ে থাকে, সেখান থেকে বের করে নিয়ে আসতে হয়। তার যে প্রাণ ভ্রমরাটা আপনার মধ্যে লুকিয়ে আছে না, আপনি চাচ্ছেন একদিকে মন থেকে, এটা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে যেটা আপনার চরিত্রের সাথে যায় না বলে আমার মনে হয়, যেমন ধরনের মানুষ আমরা এখন পর্যন্ত নাসিরকে দেখলাম, নাসির অনেক স্ট্রেট ফরওয়ার্ড, নাসির অনেক অনেস্ট তার ব্যক্তি সত্তার কাছে, নাসির নিজের জীবনের সাথে নিজের ভালো লাগা বা ভালোবাসার সাথে প্রতারণার টাইপের কোনো বিষয় নাসিরের সাথে কোনোভাবেই যায় না। তাই যদি হয়ে থাকে নাসির, এবং সত্যি যদি তাকে আপনি ফিল করে থাকেন, সত্যি যদি আপনার ভালো লাগা ভালোবাসায় এইভাবে আজকের তারিখ আপনাকে আবিষ্ট করে রাখে নাসির, সত্যি যদি আপনার মনে হয় সমগ্র পৃথিবী আপনাকে ছেড়ে চলে গেলেও ভালোবাসা সেই মানুষটি কোনোকালে আপনাকে ছেড়ে যাবে,
কোনোদিনও যাবে না।
তাই যদি হয়, তাই যদি হয়, এত কনফিডেন্ট, এত কিছু, এটার এটাকে ভালোবাসা ছাড়া কি বা বলতে পারি? এবং এবং এটাই যদি হয়ে থাকে যে তার সব ভালো লাগা ভালোবাসার শুরু এবং শেষ হচ্ছে আপনি, সকাল যেভাবে শুরু হয় সন্ধ্যায় সন্ধ্যায় যখন সে দিনের আলো মুখ থুবড়ে পড়ে, সেই ভালো লাগা শুরু আপনাকে দিয়ে সে মন্দ লাগার শেষও হয় আপনাকে নিয়ে। সে আপনি যদি তাকে ভালো না বাসেন, সেই প্রাণ ভাবনা তো আপনার মনের মধ্যে লুকিয়ে থাকে, ওই অন্তরের ভিতরে লুকিয়ে আসে।
আমি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি নাসির কি হবে ক্রিকেট খেলি ঠিক কিনা, আমি চাবো না যে এমন কোনো কাজ আমি করি যেটা আমি ক্রিকেট থেকে সরে আসি, ফার্স্ট অপশন
100%, 100%,
ঠিক আছে না? তা এটা যদি আমার মনে হয় যে আপনি আমাকে পেন দিচ্ছেন, আমি আপনার সাথে কথা বলবো, কারণ আমার ফার্স্ট চয়েস ক্রিকেট। তা
বলবো যে ক্রিকেট ছাড়া এমন কোনো কিছু যদি আমাকে টেন দেয় বা ফোর্স করে সেটা আমি চয়েস করব না। আমি দেশের জন্য খেলি।
বিষয়টা কি পর্যায়ে ছিল, মানে কোনো কারণে আপনার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, কোনো কারণে আপনার অ্যাটেনশন লেভেলটাকে নষ্ট হচ্ছে?
এরকমই ছিল ব্যাপারটা আর কি। দেখা যাচ্ছে যে সে আমার সাথে সবসময় কথা বলতে পারত। আমি একটা ছেলে মানুষ, মেয়ে মানুষ হলে না সারাদিন বাসায় থাকলাম ঠিক আছে কথা বললাম, ছেলে মানুষের পক্ষে কিন্তু সম্ভব না একটা মেয়ের সাথে সারাদিন কথা বলা, সারা রাত কথা বলা। আর বলতে নেই কি বলবো আর কি। তা আমি দেশের জন্য খেলি, পুরো বাংলাদেশের জন্য খেলি। তা আমার একটা রেসপন্সিবিলিটি আছে যে মানুষ, পুরো বাংলাদেশের মানুষ আমাকে কিছু আশা করে, আমি ভালো খেলবো। এত পুরো বাংলাদেশের সাথে তো আমি বিক্রয় করতে পারি না যে একটা মেয়ের কারণে আমার পারফরমেন্স খারাপ হবে, এটা আমি কখনই আশা করি না
100%।
সে কারণেই আর কি তার সাথে আমার ব্রেক আপ আর কি, যাই বলেন আর কি। আমার কাছে ওর কিছু কিছু জিনিস খারাপ লাগতো আর কি। দেখা যাচ্ছে আমার কালকে খেলা আছে, আমি বললাম যে ঠিক আছে ঘুমায় পড়ো, আল্লাহ এক মিনিটও কথা বলতাম না আমি, কালকে খেলা আছে আমার প্রফেশনাল লাগে। তারপরে সে না, সে আমার সাথে কথা বলবে, এই জিনিসগুলো আমার পছন্দ হইতো না। মানে আমার খেলার মাঝখানে যদি সে যেই কেউ হোক না কেন, আমার যদি খেলা চলে আমার ফ্যামিলি থেকে কেউ আমাকে ফোন দেওয়া সাহস করে যে না এখন খেলা চলতেছে, এবং অ্যাডভাইস দেওয়ারও তো সাহস পাই না যে ভালো করে খেলিস বা প্রফেশনাল খেলিস, এরকম কথাবার্তা আমার ফ্যামিলি থেকে কেউ বলে না। তা এখন এরকম মানুষ যদি আমার খেলার মধ্যে ঢুকে, আমি ফিল করতে পারছিলাম যে না আসলে আমি একটু বেশি ইনভলভ হয়ে গেছি ওদিকে, আমার ফোকাস থাকা উচিত খেলাধুলায়। সে কারণে আমি আস্তে করে সাইড হয়ে গেছি, এটা না আসলে আমি ঠিক করতেছি না। ফার্স্ট অফ অল আমি তো শেষ হয়ে যাবো, প্লাস আমার দেশের ক্ষতি, সেই চিন্তা ভাবনা করে আমি সরে আসছি।
সুপার, ফ্যান্টাস্টিক, সুপার। আমরা এই এই তথ্যটাকে এত ইনভেস্টিগেট করার পিছনে কারণ আছে না, এত প্রেশার আপনাকে দেওয়ার পিছনে কারণ আছে যে আমি আসলে আপনার লেভেল অফ কনসেন্ট্রেশন, লেভেল অফ অ্যাটিটিউড, সেই ব্যাপারটা আমি আসলে দেখবার চেষ্টা করেছিলাম এবং বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। একদিকে দেশ, দেশের কাছে কোনো কিছুরই আসলে কোনো কিছু মূল্য চলে না, সমস্ত কিছু স্যাক্রিফাইস করতে একটি মানুষ বাধ্য, ইভেন দো হি অর শি ক্যান স্যাক্রিফাইস হিজ ফাদার অ্যান্ড মাদার অ্যাজ ওয়েল, যদি দেশে প্রশ্ন চলে আসে। এবং আমাদের ধর্ম সে কথাই বলছে যে দেশের জন্য যখন তুমি কোনো কিছু করবে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে, তোমার যদি জীবন বিপন্ন করে দাও এটার জন্য, সেটি শহীদানের মর্যাদা তুমি পাবে। এবং ফাইনালি যে কথাটি আপনার মুখ থেকে উঠে এসেছে সেটাই শুনবার বিষয়। এবং আমরা যারা টিনেজার্স, প্রি টিনেজার্স, যারা প্রচুর পরিমাণে এই ভালোবাসার বাংলাদেশের সাথে কানেক্টেড থাকে, শোনে, তাদের উদ্দেশ্যে আমি এই তথ্যটাই বারবার দিই, যখন যে বিষয়ে ফোকাস করা উচিত, তোমার ক্যারিয়ার, তোমার এডুকেশন বা তোমার নিজেকে তৈরি করা, সেই ফোকাসটা যেন এই সম্পর্কের কারণে, প্রেমময় সম্পর্কের কারণে বা বিভিন্ন রোমান্টিক এনভায়রনমেন্টের কারণে নষ্ট না হয়ে যায়। এটি খুব দারুণভাবে আপনার কথা তুলে এসেছে, এবং এই শিক্ষা, এই শেয়ারিংটা আমাদের সামনে এইভাবে তুলে নিয়ে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিওর পক্ষ থেকে। এটি দারুণ ব্যাপার, হ্যাটস অফ। আমি সুযোগ হলে হয়তো দাঁড়িয়েই সম্মান জানাতাম, এবং আমি আসলে মন থেকে আপনাকে সম্মান জানাচ্ছি এই কারণে। একটি কথা, একটি বাক্য দারুণ পার্থক্য তৈরি করে দিয়েছে। বয়সে আপনি খুব বেশি না হলেও আসলে দেশকে খুব কাছ থেকে দেখেছেন।
দেশ আসলে বলতে আপনি যখন দেশের জন্য কিছু করবেন, যেটা আমার ফিল হয় আর কি, আপনি বিশ্বাস করতে পারবেন, আপনি যখন, আমরা যখন মাঠে নামি, আমাদের যখন জাতিসংগীত হয় আর কি, তখন আমাদের শরীরের লোম দাঁড়া হয়ে যায়, যখন জাতিসংগীতটা হয় না আমাদের খেলা শুরু হওয়ার আগে, তখন শরীরের লোম দাঁড়া হয়ে যায়। মনে হয় যে এই দেশটাই সব, মানে দেশের জন্য যদি আমাকে এখন মরতে হয় আমি মরে ফেল, মানে মারা যাবো এরকম। এটা আসলে আপনি বুঝতে পারবেন না আর কি, যে এরকম সিচুয়েশন না গেলে আপনি বুঝতে পারবেন না দেশের একটা ফিলিং। এটা দেশের জন্য যারা কাজ করে তারাই বুঝতে পারে আর কি, সবাই দেশের জন্য কাজ করতেছে কিন্তু এরকম ফিলিংসটা আসলে শেয়ার করার মতো না। মনে হচ্ছে যে আপনি সেই সময় যদি মনে হয় যে আপনার কেউ যদি গুলি করে মেরে ফেলে তারপর আপনি মরতে থাকি দেশের জন্য,
কারণ এরকম যখন আপনারা বড় লাইনে হয়তো ফিল্ডিং করছেন বা দেশের এমন এমন কিছু কিছু জায়গা আছে যে বা বিভিন্ন দেশে যখন আপনারা ট্যুর করছেন তখন এমন এমন প্রেক্ষাপটও কিন্তু হয় যে সেখানে লাইফটাও কিছুটা থ্রেটের মধ্যে থাকে এবং আপনাদেরকে প্রচুর পরিমাণে স্ল্যাং শুনতে হয় ওই যখন আপনারা ফিল্ডিং এর মধ্যে থাকছেন গ্যালারি থেকে বিভিন্ন রকমের কথা শুনতে হয় এবং সেখানে হয়তো নিরাপত্তাজনিত বিভিন্ন রকমের লিমিটেশনও থাকে তারপরেও কিন্তু কোনোদিন তো প্রশ্নও আসে না মনের মধ্যে এইরকম যে তার জন্য এই ভয়ে বা এই ভীতিতে আমি হয়তো কিছুটা হলেও ক্যাজুয়ালি নিজেকে উপস্থাপন করবো বরং যুদ্ধং দেহে একটা মানসিকতা চলে আসে জীবন থাকুক আর যাক
তা তো অবশ্যই আর আমি বলবো যে আমি মানে অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলতে পারি আমি
অবশ্যই আমরা শেষের দিকে আসবো আমরা এই 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 কথাগুলোই শুনতে শুনতে এখন আমাদের হাতে যথেষ্ট সময় আছে আমরা শেষের দিকে সেই কথাগুলোতে আসবো এবং দারুণ একটি লেসন অলরেডি চলে এসেছে আপনার মাধ্যমে যেটা আমি বলছিলাম যে দেশের প্রসঙ্গ আসলে আসলেই সমস্ত কিছুই অর্থহীন হয়ে পড়ে এবং আপনি আপনি যখন এই কথাগুলো বলছিলেন তখন আমার কাছে মনে হচ্ছিল এরকম যে একদম 52 সন থেকে শুরু করে 1971 সন অনেকেই বুকের তাজা রক্ত এই বাংলার রাজপথে ঢেলে দিয়েছিলেন এটি আসলেই সম্ভব এটি সহজতর একটি বিষয় যারা এরকম যুদ্ধং দেহী পরিস্থিতির ভেতর দিয়ে যায় তারাই হয়তো খুব কাছ থেকে এটা অনুভব করে যেমন আপনি বললেন যে যখন ওই ফিল্ডে আমরা নামি সবাই মিলে বাংলাদেশের পতাকাকে প্রতিনিধিত্ব করে তখন ওই ধরনের ফিলিংস ভেতরে কাজ করে যে এখন যদি প্রয়োজন হয় আমার নিঃশ্বাসটা স্যাক্রিফাইস করতে রাজি আছে দেশটার স্বার্থে দারুণ একটি ব্যাপার এবং আমরা এই মর্মে কিছু টেক্সট নিব টেক্সট নিয়ে আবার ফিরে আসছি না ফিরে যাচ্ছি
নাসির তুমি বাংলাদেশকে আরো সামনে নিয়ে যাও বিশ্বের কাছে আমাদের মাথা উঁচু করে দাও প্লিজ ফারুক লিখেছেন এই কথাটি সোনারগাঁ থেকে আছেন আমাদের সাথে হৃদয় আহমেদ উনি লিখেছেন যে আই লাভ নাসির ভাইয়া অ্যান্ড আসাদও আছেন আমাদের সাথে লিখেছেন নাসির ভাইয়া ইউ আর গ্রেট গো অ্যাহেড আমরা আছি তোমার সাথে অ্যান্ড আরো একজন বন্ধু আছেন নাম না জানা লিখেছেন দেশের 16 কোটি মানুষের জয় হবে নাসির ভাই তুমি আমাদের দেশের অনেক দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এটাই আমাদের আশা অ্যান্ড রফিক আছেন আমাদের সাথে উত্তরা থেকে লিখেছেন নাসির ভাইকে আমার সালাম নাসির ভাইয়ের এই মানে দুষ্টুমি মার্কা কথাগুলো খুব ভালো লাগছে অ্যান্ড আর একজন বন্ধু আছেন আরিফ খিলখেত থেকে লিখেছেন অল টাইম ভালো খেলবেন এবং ভালো থাকবেন জুয়েলও আছেন আমাদের সাথে মিরপুর থেকে নাসির ভাইকে অনেক লাভ করেন এটা জানিয়েছেন
এবং নাসির সবকিছু মিলিয়ে টেক্সটের তো বন্যা অলরেডি বয়ে চলেছে এখানে সব মিলিয়ে এই ধরনের ফিডব্যাক সবাই এক কথায় বলছেন যে নাসির দেশের জন্য এবং সবচেয়ে বড় কথা আমাদের এই 16 কোটি মানুষের জন্য আপনার এই পারফরমেন্স এই দায়িত্ব এইভাবে পালন করে চলুন এইভাবে আপনি নিজেকে উপস্থাপন করতে থাকুন সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে বন্ধুদের এই প্রশ্নের এই ফিডব্যাকের প্রেক্ষিতে
মনে হচ্ছে আমি এখন ব্যক্তিগত ফিল করি যেটা প্রথম প্রথমের দিকে ফিল করতাম না যে এখন মানুষ আমার কাছে অনেক কিছু আশা করে মানুষ আমার কাছে অনেক কিছু চায় এখন যে আমি ভালো কিছু করব ভালো কিছু করব আশা করে আশাটা আমার প্রতি মানুষের বেড়ে গেছে অনেক তা সেরকম মানুষের দ্বারাও তো অনেক কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি যে দুধে দুধা তুলছি কথা তা তো না ভুল আমারও হয়েছে আমিও ভুল করি এখনো করি এরকম কিছু কথা আছে যে যেটা আমি চেষ্টা করব যে
দাসের আপনাকে আমি বরং একটু হেল্প করতে পারি সেটি হচ্ছে যে আপনার আপনার এজ কত এখন আনুমানিক ভেরি ক্লোজ টু নট মোর দেন 19 or 20 তো এখন এই এই সময়টাতে এই সময়টাতে সাধারণত যা হয় আর কি যে আমরা আসলে নেগেটিভ বিষয়গুলো এখন তুলে নিয়ে আসবো কারণ একটা পাওয়ার প্যাক পিকচার আপনার সম্বন্ধে অলরেডি আমাদের সামনে চলে এসেছে যেখানে নাসির হচ্ছে প্রচন্ড রেসপন্সিবল একজন ছেলে নাসির হচ্ছে দারুণ রোমান্টিক একজন ছেলে কিন্তু নাসির নিজের দেশের প্রতি নিজের দেশের মানুষের প্রতি এতখানি বেশি দায়বদ্ধ যে তার সেই দায়বদ্ধতার কারণে সে এইসব ভালো লাগা মন্দ লাগা এসবের ঊর্ধ্বে থেকে দেশকে সার্ভ করতে দৃঢ় প্রতিজ্ঞ একদম পাওয়ার প্যাক পিকচার কিন্তু এসবেরও বাইরে নাসির যে বয়সটা বা যে সময়টা আপনি পার করছেন সেই সময়টাতে এই যে এত ফেম এত যশ এত খ্যাতি সেটার কারণে কিন্তু অনেক রকমের পরিস্থিতির ভেতর দিয়ে আপনি যাওয়ার সুযোগ পান এবং আপনার চেতন অথবা অবচেতন মনে প্রায়শই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যে আপনি কাউকে হয়তো ইমপ্রেসড করতে চেষ্টা করছেন আপনার 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 ক্রিকেটীয় জীবনের বাইরে ব্যক্তি জীবনে, অথবা তারা যখন ইমপ্রেসড হচ্ছে সেটাকে আপনি দারুণভাবে এনজয় করছেন, এটি খুব সাধারণ একটি বিষয়, খুব ফিলি একটি ব্যাপার। এই বয়সে এই পরিস্থিতিতে এই দিনে অহর্নিশ অহরহ ঘটছে, এবং এটাকে বলা হয় যে একটা একটা পিকআপ আর্টিস্টের মতো, যে একটা মানুষ কতগুলো মানুষের চোখে, স্পেশাল আমি মেয়েদের কথা বলছি, যে কতগুলো ফিমেল, কতগুলো ফিমেল ফ্যান ফলোয়িংদের চোখে একটা হিরোইজম ইমেজ ক্রিয়েট করা যায়, এবং এটাকে দারুণভাবে উপভোগ করা। এবং আপনি নিজেও জানেন না সে যে কোথায় কোথায় রেখাটা ক্রস হচ্ছে, তারপর আপনি রেখাটা হয়তো ক্রস করছেন তার ওই অ্যাট্রাকশনটা দেখার জন্য, বা অ্যাট্রাকশনটাকে ফিল করার জন্য, বা ওইটাকে 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 এনজয় করার জন্য। কিন্তু যে জায়গাতে আছেন নাসির, যে যখন দিন শেষে ক্রিকেট সামনে আসছে তখন সবগুলোকে আবার ফেলে দিয়ে আসছেন, এইটাকে আমরা দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করছি একটি জায়গাতে, যে দেশ আগে, দেশের মানুষ আগে, তখন কোনোভাবে ফোকাসটা যেন ওইখানে না থাকে। কিন্তু যে দরজাটা বন্ধ করে আসলেন নাসির, ওদের জন্যই তো আপনি ক্রিকেট খেলেন, ওদের জন্যই তো দেশটাকে রিপ্রেজেন্ট করেন, ওদের জন্যই তো দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় কতগুলো মানুষকে অহর্নিশ কষ্টের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছেন, সেই দীর্ঘ নিঃশ্বাস কি কখনো অনুভব করেছেন, যে আমার মজার ছলে হলেও, ফান করে হলেও এই কাজগুলো যে আমি করতেছি তাতে এই মানুষগুলো যাদের জন্য
কষ্ট পাচ্ছে,
হ্যাঁ যাদের যে মানুষগুলো কষ্ট পাচ্ছে, সেই আশা বা সেই স্বপ্ন আমি না দেখালেও পারতাম, সেই ট্রেনে ওদেরকে না তুললেও পারতাম, যে ট্রেন কখনোই তার গন্তব্যে পৌঁছাবে না। কারণ আপনি খুব ভালো করেই জানেন যে ট্রেনটি একটি গন্তব্যে পৌঁছাবে, যেটির নাম হচ্ছে 22 গজের ওই ক্রিকেট স্টেডিয়াম। সেখানে আপনি সামান্যতম সময়ের জন্য, অল্প সময়ের সেই সেই মজাটা, সেই সেই মুহূর্তটা এনজয় করতে গিয়ে এই মানুষগুলো যাদের জন্য আপনি যান এই ক্রিকেটটাকে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন তাদেরকে এই কষ্ট দিচ্ছেন, সেই দীর্ঘ নিঃশ্বাস, সেই পেন, সেই কষ্টটাকে আপনাকে এলোমেলো করে না কখনো?
অবশ্যই আপনি একটা ভালো কথা বলেছেন, যেটা আমার অজান্তে আমি অনেকেই কষ্ট দিচ্ছি।
আপনি চাইলে দু একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করতে
পারেন, ঘটনা
যারা পাগলের মতো ভালোবাসা এবং প্রেম নিয়ে আপনার সামনে হাজির হয়েছে, এবং সেখানে হয়তো আপনার কিছুটা হলেও কিছুটা প্রশ্রয় ছিল, হালকা দুষ্টুমিতাই প্রশ্রয় যেটার জন্য ঘটনাটা ঘটেছিল, এরকম দু একটি ঘটনা বলতে চাই।
আসলে আমি বলতে, আমি আগেও বলেছি আমি একটু দুষ্টু টাইপের একটু ছিলে, আমি সবসময় ফাইলিং করি আর কি।
This track was downloaded from fusionbd.com.
প্রথমে ফেসবুকের কথাই বলি আর কি। দেখাচ্ছে ফেসবুকে আমি একটি মেয়ের সাথে চ্যাট করতেছি, আমি জানি না সে আমার প্রেমে পড়েছে বা সে আমাকে লাভ করেছে কি করেনি সেটা কিন্তু আমি জানি না, কিন্তু তার কথাবার্তায় বোঝা যায় যে সে আমাকে লাভ করতেছে, সে আমার প্রেমে পড়ে গেছে। জিনিসটা এমন হয় যে দেখাচ্ছে আমি তার সাথে একদিন চ্যাট করেছি, পরবর্তীতে আমার কানে আসে, বিভিন্ন সাইট থেকে আসে কানে, যে কিরে নাসি তুই নাকি ওই মেয়েটার সাথে চ্যাট করতেছিস, মেয়েটাকে নাকি তুই লাভ করিস, মেয়েটা বলে বেড়াচ্ছে তার ভার্সিটির ফ্রেন্ডদেরকে বলে বেড়াচ্ছে। তার জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে আর কি, মনে করেন যে আমি একটা মেয়ের সাথে এমনি সাধারণভাবে তার সাথে চ্যাট করতেছি, সে যদি এখন জিনিসটা বলে বেড়ায় তার ফ্রেন্ড সার্কেলকে যে নাসির আমার সাথে চ্যাট করতেছে, নাসির আমার সাথে কথা বলতেছে,
নাসির প্রশ্রয় ছিল,
হ্যাঁ প্রশ্রয়, আসলে আমি তো বললাম একটু দুষ্টু দেবে, আপনি আমাকে কথা বলতেছেন, আমি আপনার সাথে কথা বলতেছি, আমি আমি চেষ্টা করি যে
ওই সময়ের জন্য নাসির তার মতো হয়ে গেছিল,
হ্যাঁ তা আমি চেষ্টা করি যে সবার সাথে একইভাবেই থাকার, সে মেয়ে হোক ছেলে হোক।
দেন ফাইনালি ওই মেয়েটার পরবর্তী রিঅ্যাকশন,
পরবর্তী রিঅ্যাকশন সে আমার লাভে পড়ে, প্রেমে পড়ে আর কি। তা আসলে জিনিসটা তো
শেষ অবস্থা কি হয়েছিল, শেষ পর্যন্ত কি হয়েছিল?
শেষ পর্যন্ত জিনিসটা এরকম যে মেয়েটা আমাকে একদিন বললো, এরকম অনেক মেয়েই বলছে যে মন ভাঙা মসজিদ ভাঙা একই একই সময়।
কত জনের কাছ থেকে এরকম কথা শুনতে হয়েছে, আনুমানিক
হিসাব নেই,
থাউজেন্ডস অফ না হান্ড্রেডস অফ,
হিসাব নেই আর কি,
থাউজেন্ডস অফ,
আচ্ছা দেখি বলেন
থাউজেন্ডস।
তা মন ভাঙা মসজিদ ভাঙা একই রকম, কিন্তু আসলে আমি তো ব্যক্তিগত মানে ব্যক্তিগত ভাবে তাকে কখনোই স্বপ্ন দেখাইনি, আমি ব্যক্তিগত ভাবে কখনোই তাকে বলিনি আমি তোমার বিয়ে করবো, আমি কখনোই তাকে সেই সুযোগটাও দেইনি, আমি জাস্ট ফ্রেন্ডরা যেভাবে চ্যাটিং করে, আর আমি যদি ফেসবুকে থাকি অবশ্যই আমার দুই চারপাশে অল টাইম দু তিনজন ফ্রেন্ড থাকে, আমি একা থাকতে পছন্দ করি না আর কি, সবসময় আমার সাথে ফ্রেন্ড থাকে, আমি যখন বাসায়ও থাকি বাসায় অলরেডি আমার দুইটা ফ্রেন্ড যারা এখানে আমার বাসায় আসে এখন, তা
ফ্রেন্ডরা তিন চারটা ফ্রেন্ড মিলে যদি থাকে অবশ্যই যদি একটা মেয়ের সাথে চ্যাটিং হয় অনেক ধরনের কথাই হয়। কিন্তু
না সে এই কথাগুলো কিভাবে হয়, আপনি ধরেন একজন বললো যে হাই নাসির, তাহলে আপনিও লিখলেন হ্যালো, তারপর হয়তো লিখলো নাসির আপনার ক্রিকেট কিন্তু আমার প্রচন্ড ভালো লাগে এবং আপনার প্রশ্নে আমি প্রচন্ড রকমের ফ্যান, আপনার প্রচন্ড রকমের আপনার প্রশ্নে আমার এই এই ক্রিকেটের জন্য দুর্বলতা কাজ করে। পাশে এক বন্ধু আছে হঠাৎ হয়তো সে লিখে দিল নাসির দিলে যে কেন ব্যক্তি নাসিরকে আপনার ভালো লাগে না, আপনি কিন্তু আসেনি পাশে বসা, হয়তো আপনি লিখলেন না কিওয়ার্ডটা পাশে থেকে লিখে দিল যে কেন ব্যক্তি নাসিরকে ভালো লাগে না, না তাহার তো লাগে আপনি সেই রকম আপনি অন্যরকম নাসির। আচ্ছা ঠিক আছে, ব্যক্তি নাসিরে কোন জিনিসটা ভালো লাগে বেশি, বিশেষ করে ব্যক্তি নাসিরে ফেসটা আমার খুব ভালো লাগে, শুধুই ফেস স্পেসিফিক ভাবে বলুন যে না ওকে ডান ব্যক্তি নাসির আমার লিপসটা অনেক বেশি পছন্দ। নাসির কিন্তু পাশেই আছে, ফানটা হচ্ছে এই বন্ধুরাও করছে, নাসির কিন্তু এনজয় করতেছে জিনিসটা, বাট ওটার ডেপথে ওটার গভীরে হয়তো নাসির তখন আর ঢুকছে না,
ঢুকছে না।
এখন এই ধরনের কমেন্টস বা এই ধরনের কনভারসেশনের পর মেয়েটা যদি ভেবে ফেলে, ভেবে নেয় যদি যে লিপস পর্যন্ত যাওয়া যখন গেছে তাহলে স্বর্গীয় চুম্বন তো আর খুব বেশি দূরে না, তাহলে কি ওকে দোষী সেই অর্থে বলতে পারি আমরা? না, এখানে হয়তো আমরা একটু দায়িত্ব সম্পন্ন চিন্তা ভাবনা করার সুযোগ আছে,
এটা আমার ভুল আর কি বলি।
এবং এই ভুলের মধ্যে দিয়ে হান্ড্রেড না থাউজেন্ডস অফ কনভারসেশনের ঘটনা ঘটেছে। না স্যার, এই ফাঁকে আরেকটা জিনিস ক্লিয়ার করে নিই, আপনাকে যারা পাগলের মতো ভালোবাসি, আমরা পাগলের মতো ভালোবাসি শুধুমাত্র ওই একটি বিশেষ কারণে যে যখন আপনি মাঠে নামেন আপনার লোম খাড়া হয়ে যায় এবং মন বলে যে দেশটার জন্য এখন যদি জীবন দিতে হয় আমি নাসির জীবন দিতে প্রস্তুত। এই দেশটা আপনার একা নয়, দেশটা আমাদের, আমাদের দায়িত্ব আপনি কাঁধে তুলে নিয়েছেন, তাই স্বাভাবিকভাবে আপনার প্রতি একটা চরম দুর্বলতা কাজ করে। আমি ব্যক্তিগতভাবে নিজে আপনার প্রচন্ড রকমের ফ্যান, এই কারণে আপনাকে কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ হিসেবে আমরা দেখতে চাই। আপনি নিজেও জানেন যে এই লম্বা যে লিস্ট আপনার, এই যে যাদের সাথে আপনার এরকম কনভারসেশন হয় ওভার ফোন বা ফেসবুক বা সামনাসামনি, এই ইমপ্রেস করতে গিয়ে একটু ইমপ্রেশন হতে এমন একজনের সাথে হয়ে গেছিল কোনো একটি সময় যে মানুষটিকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে লার্জ স্কেলে, সেই ব্যাপারটা কি শুধুই শুধুই মুহূর্তের দুর্বলতা ছিল নাকি নাকি উদ্দেশ্য প্রণোদিত হয়েই সে কাজটা আপনি করেছিলেন?
আসলে
এই বিষয়টা আমি তুললাম এই কারণে নাসির, আজকের পর থেকে একদম পরিশুদ্ধ নাসির এই স্টুডিও থেকে বের হয়ে যাক এবং পরিশুদ্ধ নাসির আমাদের কাছে পরিশুদ্ধভাবে ফিরে আসে। মানে একটা কনফেস করা, এটা সবকিছু ক্লিয়ার করে দেওয়ার একটা ব্যাপার নাসির, যাতে করে আর এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, আমাদেরকে কেউ আপনার ব্যাপারে নতুন করে আর নতুন কোনো তথ্য যেন আজকের তারিখের পর থেকে না দিতে পারে। এই ঘটনাটা কিভাবে ঘটেছিল তাহলে? আপনি তো বুঝতে পারছেন কার কথা বলছি আমি। এই যে ইন্টারাকশন, ফেসবুক ইন্টারাকশন, এই যে ফোন, এই যে কিছুটা হলো দুষ্টুমির ছলে, নিজেও হয়তো টের পাচ্ছেন না যে কখন আমার লাইন ক্রস হয়ে যাচ্ছে, কখন ওই মানুষটা আমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে, বাট করে ফেলছেন আপনি। এই কাজ করতে গিয়ে এমন একজনের সাথে জড়িয়ে পড়া, হয়তো এটা কৌতূহল থেকে হতে পারে যে এইরকম একটা বিগ শট সেলিব্রিটি, এই ক্ষেত্রে কি হয় দেখে তো, এই কৌতূহল মিটাতে গিয়ে একটা হয়তো ঘটনার জন্ম দিয়ে দেওয়া, এটা কি কোনো উদ্দেশ্য ছিল নাকি শুধুই ফান করতে গিয়ে?
কোনো উদ্দেশ্যই ছিল না আমার, ফান আসলে হয় কি আমি ফেসবুকে যদি বসি,
আমি ফেসবুকে ঘটনাটা বলি, এটা কিভাবে ঘটেছিল জাস্ট ফান করতে গিয়ে?
হ্যাঁ, ফান করতে গিয়ে এখন মনে করেন আমি ফেসবুকে বসলাম,
ওখানকার কনভারসেশনের টাইপটা কেমন ছিল মনে আছে আপনার?
টাইপ তার সাথে আমার কথা হচ্ছে আর কি
ফোনে নাকি চ্যাটিং এ? আচ্ছা, কনভারসেশন
হচ্ছে যে আমি কোনো কাজ করতেছি, আমার ফ্রেন্ডরা চ্যাটিং করতেছে আমার
অ্যাকাউন্ট
থেকে চ্যাটিং করতেছি, ওরা চেষ্টা করে যে মানে
ইমপ্রেস করা যায়
আমার ফ্রেন্ড গুলারে, মানে আমার ফ্রেন্ড গুলো কিভাবে ইমপ্রেস করতে পারে
সেই চেষ্টা করে,
চেষ্টা করে আর কি। তা আমি জানিও না
যে ওখানে কনভারসেশনটা কি টাইপের ছিল। আপনি মাঝে মাঝে আপনি আপনি হচ্ছেন আপনি হচ্ছেন মাঝে মাঝে ফান করাটা আপনার কাছে মুখ কিন্তু জাস্ট ফান, একটা পিওর ফান যে দিন শেষে আমাকে আবার ওই ওই ক্রিকেটে যেতে হবে আবার সেই রুটিন লাইফ, কিন্তু ওই সময়ের জন্য আপনি নিজেও আপনার এই এই নাজুক এই দুর্বল এই অবুজ মনটা কিছুটা ফান চায়, এটার জন্য হয়তো আপনি খুব বেশি নিচে নামতে পারেন না যেহেতু আপনার মধ্যে একটা দায়িত্ব চরম ভাবে কাজ করে, কিন্তু ওই মুহূর্তের মধ্যে দুর্বল জায়গাগুলো পড়ে দিতে চান, ওদের ওদের মাধ্যম দিয়ে হলেও একটু মজাটা নিয়ে নিতে মন চায় অবুজের মতো না বুঝের মতো। সেদিন যে কনভারসেশনের ধরন গুলো কেমন ছিল যখন ওরা কনভারসেশন করছিল ওই ওই সেলিব্রিটির সাথে?
না এখন মনে করেন যে আমাকে জিজ্ঞেস করতেছে ভাই আপনার হাসিটা অনেক সুন্দর
এই ধরনের,
আমি বললাম থ্যাংক ইউ আপু, তা বলতেছে ভাইয়া আপনার এই সুন্দর সেই সুন্দর, মানে শুধু আমার সুন্দরই, আমার কোনো খারাপ কিছুই নেই আর কি, মানে যে আমি যদি কাউকে ইমপ্রেস করতে চাই অবশ্যই তার সম্পর্কে আমি ভালো বলবো, খারাপ কখনোই বলবো না।
আচ্ছা তারপর?
আর আসলে ফেসবুক জিনিসটা এমন হচ্ছে কি, এখন মনে করেন যে আমাকে একটা মেয়ে নক করলো, তা আমি এখন যদি তার অ্যান্সার না দিই তা দুইবার নক করবে, তিনবার নক করবে, চারবার আসে কি
আমি ওই
ম্যাচটা তুমি খেলেন দিকে ভাব বেড়ে গেছে।
সেটা ঠিক আছে, বাট আমি ওই স্পেসিফিক ঘটনাটায় যেতে চাচ্ছি না, আমি এটা ক্লিয়ার করতে চাই, সেই কারণে প্রসঙ্গটাকে তোলা। যাই হোক, ফেসবুকে কনভারসেশনটা শুরু হয়ে গেল এবং এটা খুব স্বাভাবিক না, উনি সেলিব্রিটি হিসাবে কি সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে উনার লুক, উনার গ্ল্যামার আমাদের সাবকন্টিনেন্টে খুব বেশি কিন্তু দেখা যায় না। আপনার মতো উক্তি বয়সের একজন তরুণ যে টকবক করে ফুটতেছে আগুনের মতো, তাকে সে যে ইমপ্রেসড হবে সে তো আর যাই হোক ইম্পিডেন্ট না, সে হচ্ছে সেই রকম একজন সুপুরুষ, সে যে ইমপ্রেসড হবে, সে তার মধ্যে যে এরকম প্রণোদনা তৈরি হবে, সে যেরকম দুর্বল হবে, এটা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। সে দুর্বলতার মাত্রাটা কতখানি ছিল? আপনি কি ফেসবুক থেকে ফোন কনভারসেশনে গেছিলেন?
না, ফোন অবশ্যই মনে করেন যে দেখা যাচ্ছে যে মেয়েরা তো অবশ্যই,
আমি তার কথা বলছি, স্পেসিফিক ভাবে তার কথা বলছি,
মেয়েরা তো দেখা যাচ্ছে আমার ফোন নাম্বার চায়, আমার পাশে যেটা ফ্রেন্ড থাকে কি করে তার ফোন নাম্বার দিয়ে দেয়, এটা নাসিরের ফোন নাম্বার, আমার চ্যাট লাইন থেকে সেন্ড করে দেয়, তা দেখা যাচ্ছে মেয়েটা তখনই ফোন দেয়, তা আমার হয়ে আমার ফ্রেন্ডরা কথা বলে আর কি, কথা বলতে বলতে দেখা যাচ্ছে যে তারা খুব মানে নাসিরের কথা বলতেছে কিন্তু আমার ফ্রেন্ডরা, তারা খুব গভীরে চলে যায় আর কি, এক পর্যায়ে লাফে চলে যায়, কিন্তু পরে দেখা যায় যে সে আসলে নাসির না আমি, মানে এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে আর কি, মানে এরকম অনেক কয়বার হয়েছে আর কি।
এই জিনিসটা কেন নিয়ে আসছিস যদি এর জন্য আপনার মনে হয় যে গুরু এতেশাম আমাকে আজকের আমন্ত্রিত অতিথি জায়গায় নিয়ে এসে আমার পরমনে পোস্টমর্টেম আপনাকে ভালোবাসি, তাই আপনাকে কোনোভাবেই শেষ হবেন আপনি এটা কল্পনাও আনতে পারি না, তাই আপনার হাতে দেশের অনেক বড় একটি দায়িত্ব আছে, তাই আপনাকে ঘিরে অনেক কষ্ট আছে, তাই কষ্ট আছে এরকম যে আমি যখন বলছিলাম যে আমরা তো তাও কষ্টটা কম পাই যারা বিদেশে থাকে, যারা বাংলাদেশটাকে পরিচয় করিয়ে দিতে চায় তাদের যে 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 দেশে যে থাকে তাদের খুব কষ্ট হয়, এই কষ্টটা অনেক খানি সহজ করে দিয়েছেন আপনি বা আপনার মতো ক্রিকেটাররা যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন এবং বাংলাদেশকে এই জায়গায় নিয়ে গেছেন, যার কারণে বাংলাদেশকে বিশ্বে অনেক দেশে এখন চেনে, অনেক দারুণভাবে চেনে। তো এই প্রসঙ্গটা এই কারণে নিয়ে আসলাম যে আপনার ভালো মন্দ দিয়ে নাসির, আপনি আপনি কোনো অন্য কোনো গ্রহ থেকে আসা কোনো এলিয়ান না, সাধারণ একজন মানুষ, আপনারও ভুল ভ্রান্তি থাকতেই পারে, এবং গুরু এতেশামের চেয়ার থেকে আমারও দায়িত্ব সেই প্রসঙ্গগুলোকে তুলে নিয়ে আসা, যাতে করে আজকের পর থেকে একটা পরিশুদ্ধ কমপ্লিট নাসিরকে আমরা পাই আজকের এই অনুষ্ঠান শেষ হওয়ার পর থেকে, তাই সমস্ত প্রসঙ্গই কিন্তু টাচ করে গেলাম আমি নাসির, কিছুই কিন্তু বাদ দিইনি, আপনাকে অপ্রস্তুত করা কোনোভাবে আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে সমস্ত কিছুকে পরিষ্কার করে নেয়া, এই বিষয়টি আসলে পরিষ্কার হওয়াটা অনেক বেশি জরুরি নাসির, কারণ নাসির সেই ছোটবেলাতে তৈরি হওয়া সে নাসির এখন নাই, নাসির এখন নিজে একটা প্রতিষ্ঠানের মতো, যে নাসিরকে ঘিরে অনেক মানুষের স্বপ্ন ভালোবাসা চাওয়া না চাওয়া পাওয়া না পাওয়া অনেক কিছু জড়িয়ে গেছে, সেই নাসিরের ফেমটাকে পুঁজি করে, সেই নাসিরের সেলিব্রিটি ইমেজটাকে পুঁজি করে কোনোভাবেই কেউ যেন কাউকে সুযোগ না নেয়, কারো ক্ষতি না করতে পারে, কাউকে স্বপ্ন না দেখায় যে স্বপ্ন কোনোদিনই বাস্তবে রূপায়িত হবে না, কোনো ট্রেনে না উঠায় যে ট্রেনটা কখনোই গন্তব্যে যাবে না, এই দায়িত্ববোধটা আপনাকে আপনার জায়গা থেকে অবশ্যই দেখাতে হবে, মুহূর্তের দুর্বলতায় মুহূর্তের মাস্তি ইমেজে এই ব্যাপারগুলো করাটা কোনোভাবেই ঠিক হবে না নাসির, আজকের তারিখে হট সিটে বসে লাখ লাখ মানুষকে সামনে রেখে আপনি কি
কথা দিচ্ছি আজকে আর হবে না, আর
ইশিও আজকের তারিখের পর থেকে কোনোদিন আমাদেরকে সবকিছু শুনতে হবে না বা জানতে হবে না নাসির, আমি এত ডিটেলসে এত স্পেসিফিক ভাবে আপনাকে বললাম এই কারণে যে খুব কাছ থেকে আপনাকে অবজার্ভ করি, তাই না হলে আপনার সম্বন্ধে এগুলো বলার পরিস্থিতি তৈরি হতো না, এবং আপনি কথা দিলেন দশ যেখানে খোদা নাকি সেখানে থাকেন, দশ নাই লাখ লাখ মানুষ এখন একসাথে আছে, সবাইকে সাথে রেখে আপনি কথা দিলেন যে আজকে তারিখের পর থেকে এই ঘটনার পুনরাবৃত্তি
হবে না,
এবং আপনার এই ঘটনার কারণে যে ধরনের ঘটনা ঘটে গেছে যতগুলো মানুষের মন ভেঙেছে, স্পেশালি মেয়েদের যাদের সাথে ধরনের ফ্ল্যাটারিং হয়েছে, যাদেরকে ধরনের স্বপ্ন দেখানোর কথা হয়েছে আপনারই উপস্থিতিতে, কখনো আপনার নিজস্ব নিজ থেকে কখনো বন্ধুদের মাধ্যমে আপনার সেলিব্রিটি ইমেজটাকে কাজে লাগিয়ে এদের কাছে এদেরকে উদ্দেশ্য করে সবাইকে উদ্দেশ্য করে আপনি কি আরেকটি মহানুভবতা দেখাতে পারেন যে আপনি সরি বলবেন এবং এটার জন্য নিঃশর্ত ভাবে আপনি ক্ষমা চাইবেন তাদের কাছে?
আমি তাদের উদ্দেশ্যে আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমি বুঝতে মানে সেই সময় হয়তো আমার আনন্দ লাগার জন্য আমি এটা করি আর কি, আসলে এটা করা একদমই ঠিক না, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি চেষ্টা করব ভবিষ্যতে যেন এটা না হয়।
অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আসলে মাঠ যখন বড় করে দেয় ছক্কা ফাঁকিয়ে, তখন মাঠ তো আর মাঠ থাকে না, স্টেডিয়ামের বাইরেও চলে যায় বল, তখন এভাবেই মনে হয় মনটা অনেক বড় হয়ে যায় না। তাই এত বড় একজন সেলিব্রিটি হওয়ার পরেও দেশে না সমগ্র বিশ্ব এখন নাসিরকে চেনে ক্রিকেটের বদৌলতে। আপনি আমাদের ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে বসে আপনার সেই ভালোবাসার মানুষগুলো ফ্যান ফলোয়িং যারা যারা আছে তাদের উদ্দেশ্য করে আপনি বললেন এই অন্যায় এই ভুল আপনার দ্বারা আর কখনোই হবে না। আপনি আরো বেশি দায়িত্ব সম্পন্ন ব্যক্তিতে পরিণত হবেন, যাতে করে আপনার ইমেজকে পুঁজি করে আপনি এবং আপনার পরিচিত কেউ এটিকে ব্যবহার না করে এবং এই মানুষগুলোকে ক্ষতিগ্রস্ত না করে বা এই মানুষগুলোকে মিথ্যা স্বপ্ন না দেখায়। এবং যে সেলিব্রিটির কথা আপনি বলছিলেন তার সাথে ঘটে যাওয়া এই ঘটনা, সেটার জন্য আপনি অনুতপ্ত যে সে তার কাজ করুক, বাট আপনার জায়গা থেকে সে কাজটা করা হয়তো ঠিক হয়নি, সেই সেই বিষয়গুলো আমরা জেনে নিলাম। এর জন্য আমরা আসল সত্যি আপনার কাছে কৃতজ্ঞ এই অ্যাকনলেজমেন্টের জন্য। আজকে পানা ভালোবাসা বাংলাদেশের স্টুডিও, আজকে আমাদের এই চেয়ার হটসিট, সত্যি আজকে কৃতজ্ঞ থাকলো আপনার কাছে আপনার এই কনফেশনের জন্য, এই অ্যাকনলেজমেন্টের জন্য। এবং আজকের তারিখের পর থেকে পরিশুদ্ধ এক নাসির আমরা দেখব যে কাল সকাল থেকে যার পথ চলা শুরু হবে। আমরা কিছু টেক্সট নিব।
This track was downloaded from fusionbd.com.
এবং টেক্সট নেওয়ার আগে একটি তথ্য আলোচনা করে আমরা হয়তো অনুষ্ঠানের শেষ 40 মিনিট শুধুমাত্র ফোন কল আর টেক্সট নিয়ে আমরা কন্টিনিউ করব। তো আপনারা যারা টেক্সট পাঠাতে চান আপনারা টেক্সট পাঠান কি ফেসবুকে কি আমাদের পোর্টে 16260, এবং আপনারা ফোন করতে থাকুন, আমরা আপনাদের ফোন নিতে থাকব। এবং সেই সাথে আমি নাসিরকে ঘিরে একটি কথাই বলবো, এবং নাসিরের সাথে যখন কথা বলছি আমি অনুরোধ করব নাসিম হোসেন, নাসিরের বড় ভাই, তিনি যেন আমাদের স্টুডিওতে চলে আসেন, কারণ এই 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 কাজগুলো তখনই সম্ভব নাসির, যেই আজকে প্রতিজ্ঞাটা আপনি নিলেন, যে দায়িত্ববোধের কথা আপনি বললেন, যে তখনই সম্ভব মায়ের কথাটা যদি আপনি ভুলে না যান। মা বারবার বলেছিলেন যে নাসিরে যত বড়ই হো না কেন, যেখানেই তুই যা না কেন, যত বিখ্যাত তুই হো না কেন, কখনোই পূর্বের সে অতীতগুলোকে কখনো ভুলে যাস না। নাসির, আপনার ছোটবেলা থেকে পার হয়ে আসা সে অতীত, সেই জীবন, সে লাইফ, যখন দিনের পর দিন একটা নতুন শার্টের জন্য বা দিনের পর দিন আপনার স্পোর্টস কিসের জন্য আপনাকে তাকিয়ে থাকতে হতো, আপনাকে লালায়িত হয়ে থাকতে হতো, সেই 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 দিনগুলোর কথা সন্দেহাতীত ভাবে আপনি ভুলেননি কি?
অবশ্যই আমি কখনোই ভুলব না এইসব দিনের কথা। আমার মনে পড়ে যে লাস্ট আমার ফ্যামিলি থেকে আমার আব্বা আম্মা আমাকে কবে কাপড় কিনে দিয়েছে সেটা আমার এখনো মনে নেই। সেটা আমার এখনো মনে নেই। আর বলবো যে কষ্ট কি বলবো,
এবং এই কথাগুলো বলবার জন্য সবচেয়ে সঠিক যে ব্যক্তি, যে উচ্ছ্বসিত এবং কষ্ট পাওয়া দুটোই খুব কাছ থেকে অনুভব করেছে নাসিরের ভাই, এবং নাসিরের ভাই আসলে একেবারেই বন্ধুতুল্য নাসিরের জন্য। নাসিম, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে, এবং আমরা শুনতে চাচ্ছি সেই জীবনের কথা, যেই সময়টাতে বাবা মার এই যে স্ট্রাগল, এই যে কষ্ট, খাওয়া না খাওয়া, পাওয়া না পাওয়া, এর মাছ দিয়ে আপনাদের এই যে বেড়ে ওঠা, এই যে পথ চলা, সেই জায়গা থেকে নাসিরের আজকের সাকসেসফুল, আজকের এই সফলতা, আজকে তাদের চোখের কোণে যে আনন্দ শ্রু, আপনার চোখের কোণে যে আনন্দ শ্রী, সেই মুহূর্তগুলো একটু আপনি আপনার মতো করে উপস্থাপন করুন।
হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি ফার্স্ট অফ অল থ্যাংকস জানাবো আল্লাহকে, সেকেন্ড আমার বাবা মাকে যিনি আমাকে জন্ম দিয়েছেন, আর থার্ড নাসিরকে, যে যার বড় ভাই হিসেবে আমি গৌরব অর্জন করি বা আমাকে অনেক ভালো লাগে তার হিসেবে পরিচয় দিতে। তো সত্য কথা তো অনেক শুনি নাসিরের মুখেই, তো দু একটা কথা যেগুলো না বললেই নয়, যে ছোটকাল যদি কেউ থেকে থাকে নাসিরের অনেক কাছে, আমি বলবো আমি ছিলাম নাসির। একটা কথা আপনাদেরকে বলছে যে আন্ডার 13 ক্যাম্পিং, আমাদের বাসা থেকে প্রায় 2 কিলো দূরে রংপুর ক্রিকেট স্টেডিয়াম, সেখানে শ্রীলঙ্কার আমার মনে আছে কোচ চার্লি আসছিলেন মাইলো ক্যাম্পিং করার জন্য। রমজান মাস ছিল, পার ডে সে পায়ে হেঁটে মাঠে যেত, প্র্যাকটিস করত, বাসায় আসতো। তো নাসির বলছে যে আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল না, অনেক ভালো বলতে ভালো ছিল না বললেই চলে। তো সেই ক্যাম্পিং থেকে পার ডে 100 টাকা করে দেওয়া হতো নাসিরের হাতে, যে টাকা জড়ো করে নাসির স্বপ্ন দেখে ঢাকায় আসার। যখন নাসির জানতে পারলো বা আমরা জানতে পারলাম নাসির ক্যাম্পিংয়ে নেক্সট দলে যাবে না বা নাসিরের ঢাকা যাওয়া হবে না, তো আমার চাচারা আমার বড় ভাইয়েরা সবাই অনেক এক্সাইটেড হয়ে গেছিলো বা অনেক আপসেট হয়ে গেছিলো যে কেন তা হবে, ও অনেক ভালো পারফর্ম করছে ওকে কেন টিমে নেওয়া হবে না। তো এক প্রকার ডিএসের সঙ্গে চ্যালেঞ্জ করে আমার চাচারা গিয়েছিলেন ওখানে বলতে কেন ওকে নেওয়া হবে না। তখন তারা নাসিরকে ডাকেন, প্র্যাকটিক্যালি বলেন যে নাসিরকে প্যাড আপ করায় মেন ফল্ট যা ছিল যে ওর পারফরমেন্স সব থেকে বেটার ছিল বাট ও প্যাড করে মুভ করতে পারত না, সে অনেক ছোট ছিল তার প্যাড তার বুকে আসতো, এই জন্য তাকে টিমে নেওয়া হবে না। যেটা এখন তো অনেক হাস্যকর মনে হচ্ছে কিন্তু তখন এটা নাসিরের জন্য একটা স্বপ্ন ভঙ্গর একটা কারণ দাঁড়িয়েছিল, হয়তো বা সে জেততেই আজকে এখানে নাসির হোসেন বানিয়েছে নাসিরকে। আর ফ্যামিলির সাপোর্ট বলতে গেলে আমার বাবারা জয়েন্ট ফ্যামিলি, আমরা এখনো জয়েন্ট ফ্যামিলি থাকি। আমার বাবা অনেক সাধারণ একটা মানুষ, অনেক ছোট্ট একটা জব করত যেখানে বাংলায় একটা প্রবাদ আছে নুয়ান্তে পান্তাপুরায়, ঠিক সেরকম। তো আমার চাচারা যে সাপোর্টটা আমাদেরকে দিয়েছেন সেটা আমার গায়ে চামড়া দিয়ে পায়ে জুতা বানালো সেটা শোধাবার না, এখনো তাই বলবো, নাসিরও তাই মনে করে। তো এটা একটা কথা, নাসির যখন বিকেএসপিতে চান্স পায় তারপর দিয়ে নাসির ধারাবাহিকভাবে অনেক ভালো খেলে আসে। ফার্স্ট যখন নাসির দেশের বাহিরে খেলতে যায় তো পাসপোর্ট করার একটা কস্ট থাকে যা আমার বাবার পক্ষে দেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে আমার বাবা যেখানে জব করতেন সেখান থেকে অ্যাডভান্স নিয়ে নাসিরের পাসপোর্ট করার টাকা জমা হয়, তারপর নাসির বাহিরে যায়, ফার্স্ট ম্যাচ ক্লোক করে, সেকেন্ড ম্যাচ তাকে টিচাররা বলেন তুই কী করলি কী করলি, তখন সে চ্যালেঞ্জ করেন, চ্যালেঞ্জ করে সেঞ্চুরি করেন, সেই থেকে নাসিরের পথ চলা। আজকে আপনার সামনে নাসির হোসেন। আর ছোটবেলার দুঃখের কাহিনী বলতে আমার খুব কম মনে পড়ে যে আমার জ্ঞান হওয়ার পর ফার্স্ট কখন আমি নতুন কাপড় পরি বা আমার টাকা দিয়ে, এটা আসলে মনে পড়ে না। নতুন কাপড় ঈদে একটা কাপড় বানাতাম, এই কাপড়টা রেখে দিতাম, পরের দিন কোথাও গেলে বা কোনো অকেশনে গেলে পরতাম, এমন একটা ব্যাপার। নাসির জীবনে যে কষ্ট করছে অনেক কাছ থেকে আমি দেখছি, সে দুবেলা মানুষের তিন বেলা মানুষ খাওয়া দাওয়া করে, সে এক বেলা হয়তো দেড় বেলা খাতো, তারপর সে খেতে পারতো না বা থাকতো না খাওয়ার মতো কিছু। নটালে নাসির আমরাও করছি কিন্তু আল্লাহর অশেষ কৃপা বা আল্লাহর অশেষ মেহরবানি যে সে মন ভাঙ্গেনি বা সে মনে একটা জেদ ছিল যেটা সে এখানে আসতে পারছে।
এবং এই বিষয়গুলো আরো এই কারণে আমাদের জানা উচিত যে আমরা কিন্তু বিভিন্ন রকমের অভিযোগ অনুযোগের মধ্য দিয়ে নিজেকে কভার আপ করার চেষ্টা করি, আমি যদি এই পেতাম তাহলে এই হতো, আমি যদি ওই পেতাম তাহলে হয়তো এটা হওয়া সম্ভব ছিল। কিন্তু নাসিরের ক্ষেত্রে যতটুকু নাসিরের মুখ থেকে শুনেছি এবং যতটুকু নাসিম হোসেন যতটুকু আমাদেরকে বললেন যে এমন কোনো কষ্ট নাই বা এমন কোনো সীমাবদ্ধতা নাই যে সীমাবদ্ধতার ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয়নি, কিন্তু ফাইনালি আমাদের চেষ্টা ছিল এটাই যে নাসির একদিন খুবই বড় করে বাঁচবে এবং নাসিরের মধ্যে সেই জেদ সে প্যাশন ছিল এবং ফাইনালি সেটা সাকসেসফুল হয়। এবং এই যে ট্রানজিশনটা সেটা খুব খুব কাছ থেকে দেখার সুযোগ আপনি পেয়েছেন নাসিম, যে যখন তার জন্য যা করা উচিত বাবা মা হিসেবে সেটি করতে পারছে না, সেই কষ্টটা আপনি কাছ থেকে তো দেখেছেন, সেই বিষয়গুলো কেমন ছিল?
আসলে যখন কিছু করার ছিল না বা আমরা যখন ছোট ছিলাম নাসির একটা কথা সবসময় বলতো, আমরা প্রতিদিন পায়ে হেঁটে রংপুর সার্জিউশন লিখছিলাম দেখতে যেতাম, তো চাকরি অনেক মার্শাল এটা নাসির আপনাকে বলছে, তো তখন নাসির বলতো আমাদের একটা বাইসাইকেল থাকতো ভাঙ্গা, আমরা প্রতিদিন বাইসাইকেল করে মাঠে যেতাম আবার আসতাম খেলা দেখে, খুব ভালো হতো। রিসেন্টলি 2 বছর বা 3 বছর আগে নাসির যখন ফার্স্ট একটা ল্যান্ড কিনে রংপুরে, তখন সে বলে দেখ মধু ভাই, আমাকে নাম ধরে আদুকে মধু বলে ডাকে, তো দেখ ভাই যখন আমরা ছোট ছিলাম তখন 10 টাকা কত টাকা মনে হতো, 10 টাকা টাকা মনে হতো মনে হতো কত টাকা, এখন আমি এক জায়গায় 20 লক্ষ টাকা দেবো কিছু মনেই হচ্ছে না আমার। তো এই দিনটা আল্লাহ পার করে নিয়ে আসছে, সব থেকে বড় ধন্যবাদ দিব যে আমাদের জন্মদিনে বাবা মা তারা যে কষ্টটা করছে যে কষ্টটা করতেছে, বাবা মা এখনো বাবা মা বাসায় যদি নাসির যায় ঈদের মতো আমি তার মুখে চলে আসে, কারণ নাসির যখন বাসা থেকে ফার্স্ট বিকেএসপিতে এডমিশন নেন তখন থেকেই নাসির বাসার গেস্ট হয়ে যান। তো তখন থেকে নাসিরের অ্যাবসেন্ট, আমরা বাবা মার সঙ্গে থাকি বাট নাসির থাকে না, নাসির থাকে না। যখন নাসির আসবে, নাসির আসতেছে কয়েক দিন সাতদিন পর নাসির আসবে, ওনার মধ্যে কৌতূহলটা যা আমাদের,
আপনার বাবা তো প্রচন্ড অন্তর্মুখী, তারপরে বাবা, বাবার মধ্যে কি ধরনের রিয়াকশন গুলো হতো এই যে যখন নাসির এরকম ফার্স্ট টেস্ট হান্ড্রেড বা ওডিআই হান্ড্রেড বা সেঞ্চুরি, ফার্স্ট টেস্ট সেঞ্চুরি, রিয়াকশন গুলো কেমন হতো? স্পেশালি নাসির সবচেয়ে বেশি চৌকস ছিল যে সেমিফাইনাল লাস্ট বাউন্ডারি দিয়ে যে আমাদের টিমটাকে জিতিয়ে দেওয়া এশিয়ান এশিয়ান কাপে, এশিয়া কাপে সেই সময়, এই যে এই মুহূর্ত গুলোর ভালো লাগাটা আপনি কাছ থেকে দেখেছেন?
জানেন না যে বাবা আমার ফার্স্ট রংপুরে ঢাকায় খেলাতে আসেন নাসিরের ন্যাশনাল টিমে খেলা, তখন খেলা ছিল মেবি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, তখন বাবা একজন ইয়ং ছেলে, আমরা যেমন ইয়ং তেমনই তেমন যেমন মজা করি মাঠে, আর বাবা ঠিক সেরকম মজা করছেন। আমার বাবা কিন্তু সহজে ঢাকায় আসতে চান না বা মাঠে গিয়ে খেলাতে চান না, সে একটা উৎসাহিত বোধ করেন বা নিজের কনফিউশন কাজ করেন যাবো কিনা যাবো কিনা। তো যখন সে ঢাকায় আসেন মিডিয়ার সামনে যখন সে কথা বলেন তখন তো চোখ ছলছল করে, সেগুলো দেখে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায়। যেটা সত্য কথা, বাবা যে গর্ব করে বা আমাদের যে গর্ব করতেছে সেটা আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। তার ছেলে নাসির সে কখনই হয়তো চিন্তা করতে পারেনি যে আমার ছেলে নাসির আজকে দেশে এত বড় একটা স্থানে যাবেন বা দেশে এত বড় ভালোবাসা পাবেন, তার ছেলেদেরকে রিপ্রেজেন্টেটিভ করবেন, সেটা তার কাছে স্বপ্নের মতোই। সে এখনো মাঝে মাঝে বিলিভ করে না যে আমার ছেলে নাসির, আমার মা তো এখনো বিলিভ করে না যে আমার ছেলে নাসির হচ্ছেন, তার ছেলে যে কোথায় গেছেন সে কখনোই মনে করেন আমার ছেলে অমুক জায়গায় গেছেন। কারণ নাসিরের একটা গুড অভ্যাস বা বল অভ্যাস যাই বলেন না কেন, সে বাসায় গিয়ে এখনো ফ্লোরিং করেন, আমরা জয়েন্ট ফ্যামিলি, সে এখনো ফ্লোরিং করে ঘুমান, তার কোনো ফ্রেন্ড বাসায় অ্যালাউ না আমার জয়েন্ট ফ্যামিলির জন্য। আর সব থেকে বড় কথা, নাসির দেখতে ম্যাচিউর, সে মন থেকে আনম্যাচিউর, বিকজ অফ তার যখন পেটে ব্যথা হয় সে এখন বাসায় কাঁদে, সে এখন বাসায় কাঁদে, মাকে মা বলে চিৎকার করেন, তখন মা এসে বকা দেন কিরে তুই কাঁদতেছিস কি জন্য, তখন সে বলে আমার পেট ব্যথা করতেছে, এরকম একটা অবস্থা।
অনেক কষ্ট, অনেক পথ চলা, ভুল ঠিক অনেক কিছু, ফাইনালি সাকসেসফুল তো তখন যখন ফিরে আসি বাবাকে বা মাকে দেখা এবং তাদের চোখে মুখে সেই গর্বের ছাপটা অনেক বেশি স্পষ্ট, এবং স্পষ্টতেই বলে দেয় যে দিস ইজ নাসির, আমাদের ছেলে। কেমন লাগে?
অবশ্যই ভালো লাগবে। আমি বাসা যখন যাই, আমার আব্বা যখন বের হয় বাসা থেকে, বলে যে আব্বার কাছে অনেকে এসে বলে যে আপনি নাসিরের বাবা না, আপনি নাসিরের বাবা না, আব্বার সাথে কথা বলে, আব্বা বাসায় এসে এসব কথা বলে, তখন এটার ফিলিংস আমি আপনার বুঝতে পারবো না, আমার আব্বা মানে বুঝে পারবো না এটা কিরকম ফিলিংস আর কি, যে আজকে আমার পরিচয় আমার আব্বাকে চিনতেছে আর কি।
এবং বহু স্ট্রাগলের পর, বহু কষ্টের পর, বহু ফ্রাস্ট্রেশনের পর ফাইনালি পরিবারটি এত ভালো আছে, এত এত দারুণ ভাবে আছে আপনার কারণে।
আমি এটাই সবসময় চেষ্টা করেছি, করব, ভবিষ্যতেও করব আর কি, যে আমার ফ্যামিলিটা ফার্স্ট আর কি, যে আমি যাই কিছু করি না কেন প্রথমে চিন্তা করি যে আমার ফ্যামিলিটারে কীভাবে স্টেবল করা যায় আর কি, এটাই আমার চেষ্টা থাকবে। এবং আব্বা আমার উদ্দেশ্যে এটাই বলবো যে তারা জীবনে অনেক কষ্ট করছে, আর ইনশাল্লাহ ভবিষ্যতে আর কোনো কষ্ট করবে না।
এখন শুধুই ভালো লাগা, শুধুই ভালো লাগা, শুধুই ভালো লাগা। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে শুধুই টেক্সট আর ফোন কল, এইভাবে আমরা অনুষ্ঠান শেষ করে দিলাম।
This track was downloaded from FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ
আমরা সরাসরি চলে যাচ্ছি নাসিরের কাছে। আমরা এতক্ষণ শুনছিলাম নাসিরের উপস্থাপনা, এবং সেই সাথে আমাদের সাথে সঙ্গ দিয়েছেন নাসিরের ভাই নাসিম হোসেন, এবং সবাইকে সাথে নিয়ে আমরা শুনছিলাম নাসিরের জীবনের কথা। এবার নাসিরের কাছ থেকে আমরা শুনতে চাইব, যা ঘটনা শুনলাম এতক্ষণ নাসির, আপনি আপনার মতো করে পুরো ব্যাপারটা থেকে যদি একটু রিক্যাপ করেন, এবং ফাইনালি আপনার যারা ফ্যান ফলোয়িং আছে, আজকে শ্রোতা বন্ধু যারা আপনার সাথে আছে, তাদের উদ্দেশ্য করে যদি আপনার কিছু বলার থাকে। তার আগে আমি চাইবো যে পুরো ঘটনাটাকে একটা সার সংক্ষেপ আপনি আপনার মতো করে উপস্থাপন করেন।
আসলে বলতে বলবো যে আমি একটা সাধারণ মানুষ, আমি স্টার না কিছু না, আমি আপনাদের মতো একটা সাধারণ মানুষ। মানুষের লাইফে অনেক কিছুই আসছে, যে আমি মনে করি না এমন কোনো মানুষ নাই যে যাদের লাইফে কষ্ট আসেনি। তা আর বলবো যে কষ্ট সবার লাইফেই আসে, সবাই সেটা কামব্যাক করতে পারে না আর কি, আর যে কামব্যাক করে সেই গেনার হয় আর কি। তা সেই কষ্টকে মানে কষ্টটাকে আপনারা চ্যালেঞ্জ হিসেবে নেবেন, আমি আশা করি আপনারা চ্যালেঞ্জ হিসেবে নিলে, আপনাদের মধ্যে যদি সেরকম কোনো আপনাদের মধ্যে যদি জিত থাকে তাহলে অবশ্যই আপনারা সাকসেস হবেন। আর বলবো যে আমার দ্বারা অনেক কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, বলেন ফেসবুক বলেন ফোন বলেন, এটা আসলে ছেলে মানুষ, এটা হবেই স্বাভাবিক। আমি চেষ্টা করব যে এসব থেকে দূরে থাকতে। আর আপনাদের উদ্দেশ্যে আমি কিছু বলবো, সেটা হচ্ছে যে আপনারা যাই করেন না কেন, আপনারা প্রথমে তো একটা গোল সেট করবেন আর কি। মানুষের প্রত্যেকটা মানুষের লাইফে আল্লাহ তাআলা এমন কিছু দিয়ে দেয় যে আমরা হয়তো বা বুঝতে পারি না। যেরকম মনে করেন আমি আমার লাইফে ক্রিকেটার দিছে, আমি যদি এখন গান গাইতাম তাহলে হয়তো বা আমি বড় স্টার হইতে পারতাম না। তা এরকম প্রত্যেকটা মানুষের মাঝেই এরকম কিছু কোয়ালিটি থাকে, সেটা খুঁজে বের করার চেষ্টা করবেন যে আপনার দ্বারা কি সম্ভব। আর অবশ্যই কোনো একটা গোল সেট করবেন যে আমাকে এই গোলে পৌঁছাতে হবে। আর বলবো এবং অনেস্ট থাকার চেষ্টা করবেন, মেনলি হচ্ছে অনেস্টি, আপনি যদি অনেস্ট থাকেন তাহলে অবশ্যই আপনারা পারবেন, আর চেষ্টা থাকতে হবে। আর আর বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাংলাদেশের হয়ে আরো কমসে কম 10-15 বছর খেলতে পারি। আর 10-15 বছর খেলতে পারি এবং দেশের জন্য আরো অনেক কিছু করতে পারি, আপনাদের মুখে হাসি ফুটাতে পারি। আর তেমন কিছু বলার নেই, শুধু দোয়াল করবেন। আর একটু
যারা টিনেজার্স, যারা প্রি টিনেজার্স, এদেরকে উদ্দেশ্য করে আপনার কিছু বলার আছে কিনা? কারণ এদের ফোকাসটা, যেমন আপনি বলছিলেন যে আপনার দ্বারা যেসব ভুল ভ্রান্তি হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে টিনেজার্সদের, অনেকের মধ্যে এই ভুল ভ্রান্তির মধ্যেই তারা আছে, এবং আপনার শিক্ষাটা হয়তো সেই অর্থে নিতে পারে না যে তাদের মধ্যে যে হিডেন ট্যালেন্ট আছে সেটা তারা ইনভেন্ট করতে পারে না, এবং সেই পারপাসে তারা সময়ও কম দেয়। সেই ব্যাপার নিয়ে যদি আপনি কোনো পরামর্শ দেন আপনার জায়গা থেকে।
না, ভুল ভ্রান্তি হবে, মানুষের দ্বারা হবে, সেটা শুধরানোই হচ্ছে আমাদের কাজ আর কি। আমরা এত ফ্রেশ থানা যে আমাদের দ্বারা ভুল ভ্রান্তি হবে না। ভুল ভ্রান্তি থেকেই অনেক কিছু শেখার আছে, যে আপনি যদি একটা জিনিস বারবার করেন তাহলে সেটা ভুল ভ্রান্তি বলা যাবে না, সেটা হচ্ছে হ্যাবিট মনে করবেন। এরকম বাজে হ্যাবিট কখনোই করা ঠিক না। আমি ব্যক্তিগত ফিল করি যে আমার অনেক কিছু বাজে হ্যাবিট আছে, তা আমি এটা চেষ্টা করবো আর কি সেই হ্যাবিটগুলো শুধরানোর। আর বলবো যে মানুষের লাইফে কষ্ট তো অবশ্যই থাকে, তা কষ্ট নিয়ে কখনোই মন খারাপ করবেন না, কষ্টটাকে জয় করার চেষ্টা করবেন। আর কষ্ট করে যদি কোনো কিছু পান সেটার মজা হয়তো বা আপনারা বুঝবেন না আর কি, সেটার মজা আমি বুঝি। আর কষ্ট করে যদি কোনো কিছু পান সেটার মজা যদি আপনারা পান তাহলে অবশ্যই কষ্ট করবেন আপনারা, এবং অনেস্ট সবসময় অনেস্ট নিয়ে কাজ করবেন, এবং একটা গোল সেট থাকবে আপনার যে আমি 5 বছর বা 10 বছর পর নিজেকে ওখানে দেখতে চাই। এরকম যদি একটা গোল সেট নিয়ে আপনারা আগান, বা আপনার মনে যদি এরকম কোনো জিত থাকে তাহলে অবশ্যই আপনারা সাকসেস হবেন।
নাসির, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আমাদের স্টুডিওতে এসে এইভাবে নিজেকে উন্মোচন করবার জন্য। আরো ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আপনার যারা ফ্যান ফলোয়িং, আপনার যারা লিসেনার্স, যারা শুনছে আপনাকে আজকে এখন, তারা কিন্তু সবাই কিছু জীবনের শিক্ষা পেতে চেয়েছিল। আমার মনে হয় আপনি যেভাবে নিজেকে উন্মোচন করেছেন মেঘলা, যেভাবে নাসির নিজেকে উন্মোচন করেছে তার সেলিব্রিটি ইমেজ থেকে বেরিয়ে গিয়ে সাধারণ একজন মানুষ হিসেবে, এটি আসলে অনেক অনেক প্রেজওয়ার্দি, নাসির অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা এইভাবে নিজেকে উন্মোচন করার জন্য এবং এইভাবে আমাদের শিক্ষা দেওয়ার জন্য, যাতে করে আপনাকে যারা আমরা ভালোবাসি, আপনাকে যারা ফলো করি, আপনাকে যারা আমরা আইকন মনে করি, তাদের দৃষ্টিতে আপনার অবস্থানটা আজকে আরো অনেক গুণে বেশি বৃদ্ধি পেল, না আমাদের সম্মানের জায়গাটা আরো অনেক বেশি বেড়ে গেল আপনাকে নিয়ে, যে আপনি যাদেরকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে সবকিছু কথাই অগপটে বলতে পারেন, এবং যে শিক্ষাটা আপনি দিলেন সে শিক্ষাটা অবশ্যই আমার বন্ধুরা মেনে নেবে এবং সেই শিক্ষাটা তার জীবনের পাথে হিসাবে করে নেবে, যে ভুল হতেই পারে কিন্তু সেই ভুলটা যেন কোনোভাবে অভ্যাসে পরিণত না হয় এবং সেই ভুল থেকে বের হয়ে আমরা যেন সঠিক গোলটাকে ডিফাইন করতে পারি এবং আমার যে স্বপ্ন, আমার যে প্যাশন, সেটা যেন আমি ইনভেন্ট করতে পারি, আমার ভিতরে লুকিয়ে থাকা সেই ট্যালেন্টটাকে এবং সেটাকে যেন আমি বাস্তবে রূপ দিতে পারি। কষ্টের পরে যখন সফলতা আসবে সেটি হবে সত্যিকারের ভালো লাগার। নাসিম হোসেন, আপনার কাছ থেকে বিদায় নিব, শেষ মুহূর্তে যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলার থাকে।
আমি একটা কথা বলতে চাবো, সেটা হচ্ছে যে স্বপ্ন অনেক বড় একটা জিনিস, সেটা দেখতে হবে অনেক উঁচা থেকে, অনেক উপরে উঠতে হবে স্বপ্নতে, যেন আপনি স্বপ্নটা এইভাবে দেখবেন, আপনি যদি 10টা স্বপ্ন দেখেন আপনি যেন 9টা পৌঁছাতে পারেন। স্বপ্ন দেখতেই হবে, স্বপ্ন না দেখলে লাইফে কখনো সার্থকতা আসবে না। আমি নিজের সার্থক কিনা জানি না, তবে আমি নাসিরের বড় ভাই হিসেবে আমি সার্থক। আমি স্বপ্ন দেখতাম এক সময় নাসির ক্রিকেটার হবে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, সে এখন করে, এদিক দিয়ে আমি সার্থক। তো আপনারা যদি কখনো কোনো স্বপ্ন দেখে থাকেন, হার্ডলি ট্রুলি এবং ডিপ এন্ড হার্ড ভিতর থেকে দেখবেন যেন সেটা ট্রু করতে পারেন।
সেই স্বপ্নে বিভোর থাকলাম এবং সেই স্বপ্ন বাস্তবায়ন হবে সেই প্রত্যাশায় থাকলাম। এখন শুধু টেক্সট আর ফোন কল, সাথে আছেন আমাদের বাংলাদেশের তারকা, তারকাদের তারকা নাসির হোসেন। এবং যখন এই কথা বলছি, নাসির তার সেই দুষ্টুমি অ্যাপ্রোচ আমাদেরকে দেখিয়ে দিল, হাত নেড়ে নেড়ে মাঠে চলে সেঞ্চুরি করেছে, এভাবে হাত নেড়ে সবার উদ্দেশ্যে দেখিয়ে দিল। বন্ধুরা, এখন শুধু আপনাদের পালা, আপনাদের কাছে ফিরে যাচ্ছে আপনাদের প্রিয় নাসিরকে সাথে নিয়ে, যে নাসিরের দায়িত্ব অনেক বড় দায়িত্ব আমাদের দেশের পক্ষ থেকে, এবং ইন রিটার্ন আপনারা কি বলেন নাসিরকে ঘিরে একটু শুনে নিই টেক্সটের মাধ্যমে, ফোন কলের মাধ্যমে। ফার্স্ট ফোন কল, হ্যালো, সালাম আলাইকুম। জি, কে বলছেন, কোথেকে বলছেন? জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর আমরা সত্যি অনেক প্রাউড ফিল করছি যে প্রথমে রংপুর থেকে ফোনটা এসেছে। রংপুরের নয়নমণি, রংপুরের স্বপ্নের বার্তাবাহক নাসির এখানে আছে, তাকে উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে আপনার। জি, আপনাকে শুনতে পাচ্ছি, নাসির আপনার কথা শুনছে, তাকে উদ্দেশ্য করে আপনার যদি কিছু বলার থাকে।
আসলে সেটা আমাদের গর্ব আসলে ভালো চলতে পারে।
জি, আরো কিছু বলুন। জি জি, আরো কিছু বলুন, আরো কিছু শুনতে চাচ্ছি। আর নাসির খুব এক্সাইটেড যখন শুনেছে যে রংপুর থেকে ফোন এসেছে প্রথম।
ভালো খেলা আসলে আমি চেষ্টা করব যে ভালো খেলার জন্য যা যা করার দরকার সেটাই করব আমি, এবং আমার জন্য আপনারা দোয়া করবেন, এটাই আর কিছু না। আর আমি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব ভালো কিছু করার।
জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি জি জি, প্লিজ বলুন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি যে তার সেই রকম ভাবে কেন, তার চাইতে বড় করে স্বপ্ন দেখতে তো দোষ নাই নাসির, তার চাইতে বড় করে রাজস্বিক ভাবে বিদায়টা হোক নাসির। জি নাসির,
ইনশাল্লাহ
ইনশাল্লাহ। আমরা পরবর্তী কিছু টেক্সট নিই, এর ফাঁকে ফোন কল নেব।
এক্স্যাক্টলি, আছেন হাবিব নাটোর থেকে, লিখেছেন যে নাসির ভাই তুমি অনেক ভালো মানুষ, তোমাদের কথা শুনে আমার চোখে পানি আসছে এবং পানি ভাসছেও, এরকম একটি কথা জানিয়েছেন। এবং লিখেছেন আর একজন বন্ধু যে গুরু আপনি আমার জন্য প্রে করেন, আমি যাতে নাসির ভাইয়ের মতো একজন ভালো এবং বড় সর একজন ক্রিকেটার হতে পারি। আর মাসুমও যুক্ত হয়েছেন দুনিয়া থেকে, লিখেছেন যে নাসির ভাই আমি আপনার খুব বড় একজন ভক্ত, আমার জন্য দোয়া করবেন। আছে আমাদের সাথে আরো অনেক বন্ধু, যেমন শান্তা লিখেছেন ঢাকা থেকে যে নাসির ভাই আপনি আরো অনেক দূর এগিয়ে যান, আমরা অলওয়েজ আপনার পাশে আছি। অ্যান্ড উৎসব যুক্ত হয়েছেন কুর্মিতলা থেকে, লিখেছেন নাসির ভাই তুমি মিশে গেছো আমাদের হৃদয়ের মাঝে, কোনোদিন মুছে যাবে না এই নাম, হেই বাংলার বীর সন্তান তোমায় সালাম, উইল লাভ ইউ। অ্যান্ড সো সুইট একটা এস এম এস। অ্যান্ড আরেকজন বন্ধু লিখেছেন রাজ যাত্রা বাড়ি থেকে, লিখেছেন যে নাসির ভাই থ্যাংকস, থ্যাংকস আ লট, আই উইশ ইউ ওকে।
হ্যালো, সালাম আলাইকুম।
হ্যালো
জি, আসসালাম আলাইকুম।
আলাইকুম সালাম
জি, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি কোথেকে বলছি, অ্যাকচুয়ালি ইটস নিক পাডুকন।
হে সারপ্রাইজ, সারপ্রাইজ, সারপ্রাইজ। বন্ধুরা, এখন ফোনে সেই ব্যক্তিটি যে ব্যক্তির কথা বলতে গিয়ে বারবার আড়ষ্ট হয়ে পড়ছিলেন আমাদের নয়নের মনে নাসির, দীপিকা পাড়ুকান। এবং বারবার আমরা স্মৃতিময় সেই মুহূর্তের মধ্যে যাচ্ছিলাম যখন বৃষ্টি হচ্ছে, একটি দারুণ মিষ্টি মেয়ে দাঁড়িয়ে আছে সামনে, নাসির ফাইনালি তাকে গাড়িতে উঠালো, বন্ধুদেরকে অনুরোধ করলো যে তোরা কাবাবে হাত দিয়েস না, কেটে পড়, আমি তাকে নিয়ে হারিয়ে যেতে যাবার স্বপ্নের রাজ্যে আমার ভালোবাসার সেই মানুষটিকে নিয়ে। দীপিকা, আপনাদের সেই ভালো লাগার মুহূর্তটাকে উদ্দেশ্য করে ডেডিকেট করলাম এই গানটা, একটু ফোনে থাকুন।
রব দেখতা হারা মাই ক্যা করু, কুছ বি রব দেখতা হারা মাই ক্যা করু, সচ দে সর ঝুকতা হারা মাই ক্যা করু, কুছ বি রব দেখতা হারা মাই ক্যা করু। নজরোঁ সে তুঝে ছু লিয়া, ও কবি তেরি খুশবু কবি তেরি বাতে।
বন্ধুরা, এখন কিন্তু ফোনে আছেন সেই ব্যক্তি, সেই সেই দীপিকা পাড়ুকন, তাই তো না পাড়ুকন? এই টিপিক্যাল নামটা সব বাদে পছন্দ করলেন কেন? হোয়াটএভার, দীপিকা পাড়ুকন ফোনে আছেন, যেটা না ফিরে সেই দীপিকা পাড়ুকন। কিন্তু আমরা মাথায় সবসময় রাখি যে দেশ আগে, দেশের খেলা আগে। কিন্তু তারপরেও আমি বারবার বলছিলাম যে আই গ্যারেন্টি ইউ যে দীপিকা পাড়ুকন হয়তো আপনার এই কথা শুনছে যখন আপনি ভালোবাসার সেই প্রেমের কথাগুলো বলছিলেন। ফাইনালি আপনি ফোনে আমাদের সাথে। কিছু বলুন, আমরা আপনাদের রোমান্টিক সেই ভালো লাগায় ভেসে চলেছিলাম, আরো যদি কিছু যোগ করতে চান। এবং আমরা একটু বলে রাখি, শ্রোতারা আপনাদের অবগতির জন্য, সুদূর অস্ট্রেলিয়া থেকে আমাদের সেই মানুষটি ফোন করেছেন যার প্রতি প্রচন্ড টান এবং ভালোবাসা সবসময় কাজ করে নাসিরের। কিন্তু নাসির চায় যে খেলা আগে, তারপরে ব্যক্তি জীবন। জি, আপনার পক্ষ থেকে কিছু বলার থাকলে প্লিজ বলুন।
First of all, I have to say thanks, Nasir. Today, I'm very happy that already we took a thing chilo Nasir upor je kokhoni she publicly amar kotha kauke bolto na, friends deke tamon ekta bolto na, but I'm shocked actually. Ajke jokhon amar kache phone aslo je etem shuno, and ami shunlam she amar story bolche amader relation er meet tarpor coffee shop kichu moment gulo share korche. I feel like, oh my God, where I am now.
Yeah.
আমি তো নাচি কে, হাই নাচি, কেমন আছো?
ভালো আছি, তুমি কেমন আছো?
I'm fine.
আমরা কিছুক্ষণের জন্য দৃশ্যপট থেকে হারিয়ে যাচ্ছি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আপনি আছেন আর নাসির আছে, দুইজনকে সুযোগ করে দিলাম অন এয়ারে কথা বলার, যা ইচ্ছা প্রাণ খুলে বলুন। কিন্তু মনে যেন থাকে নাসির এখন আপনার না আমাদের সকলের সম্পত্তি। এ নাসির ক্রিকেটার আগে, দেশের জন্য যোদ্ধা আগে, তারপর আপনার ভালোবাসার মানুষ। জি আপনার দুজন কথা বলুন।
আমি ওকে বলবো, ফার্স্ট অফ অল আই এম ভেরি স্যাড কারণ তুমি আমাকে পুরো দেশের কাছে কালার করে দিলা।
না না কালার অবশ্যই না,
ইটস ওকে। তোমার সাথে আজকে সম্পর্ক নেই, বাট যখন টিভিতে দেখি ও মাই গড ইউ আর ক্রিকেটার, নট অনলি ক্রিকেটার, আই থিঙ্ক বাংলাদেশের মধ্যে ইউ আর দ্য বেস্ট ফর মি, ইউ আর মাই রিয়েল হিরো, ইউ ওয়াজ, ইউ আর, এন্ড ইউ উইল বি। কি বলবো, তোমার খেলা দেখলে এখন মনে হয় যে আসলে কি আমি তোমাকে এত টর্চার করতাম, আই'ম সরি। হ্যাঁ আমি তোমাকে অনেক সময় বুঝতাম না, তোমার ফ্রেন্ডসার ছিল আমার সতীন, এই তো। বাট আই'ম হ্যাপি নাসির, যার জন্য তুমি আমাকে ছেড়েছো সে জায়গাটায় তুমি অনেক ভালোভাবে আগাচ্ছ, অনেক 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 দূর আগাবা, আই নো দ্যাট। অ্যান্ড একটু আগে আমি তোমার বড় ভাই মধু ভাইয়া, তাকে আমি চিনি, আমার ওনার কথা শুনে অলমোস্ট চোখ থেকে পানি চলে আসছে। অ্যান্ড সত্যি কথা বলতে নাসিরকে ভুলতে পারি না, ওনাকে অনেক কষ্ট দিত, আমাকে 6-7-8-9 বার ছেঁকা দিচ্ছে, ও যেটা বলছে দ্যাট ইজ ট্রু। আমি খুব প্রাউডলি এখনো আমার ফ্রেন্ডদেরকে বলি, আমার রিলেটিভসদেরকে বলি, আমি তো ছেঁকা খাইছি, আমি তো বিশ্বাস করে না, বাট রিলেশন ভাঙার পরও আমি এখনো বলবো যে আমি এখনো ছেঁকা খেয়ে বসে আছি। সবচেয়ে বড় কথা যে ওর মনটা অনেক ভালো, অ্যাজ আ মানে ছেলে, ভালো ছেলে, ভালো ভাই, ভালো ফ্রেন্ড হিসেবে নাসির ইজ দ্য বেস্ট। নাসির কারো কাছে স্বার্থের জন্য মিশে না, কারোর সাথে কোনো কিছু বিনিময় আগায় না, তার সম্পর্ক কন্টিনিউ করে না। সবচেয়ে ভালো লাগে ওর বাবা মাকে যে রেসপেক্টটা করে, যে ছেলের প্রতি বাবা মার প্রতি যখন রেসপেক্ট থাকে, সেই ছেলে আগাবে না কেন, সেই ছেলে কেন হবে না আজকে বাংলাদেশের রিয়াল টাইগার। ওকে তো ফ্যান পেজ তোর ছবি যখন দেখি তিনি জেলাস, কার না কার কপালে গিয়ে ফিউচারে পড়বে জানি না।
প্লিজ কন্টিনিউ।
আই মিস ইট, ইটস ওকে, যার কপালে তুমি আছো তার কপালেই যাও। আই হোপ তোমার মনটা যেমন, তোমার ফ্যামিলি যেমন, তোমার ফ্যামিলির সবার সাথে আমার কম বেশি একটু যোগাযোগ হতো, সবাই অনেক ভালো। আই উইশ তোমার কপালে খুব ভালো একটি মেয়ে আসবে। আসলে বুঝতে পারিনি তুমি যে অ্যাকচুয়ালি এরকম সুপারস্টার, তখন ফিল করিনি, দূরে চলে আসছি যখন এখন তোমার ম্যাচ দেখি, নিজের ফ্যামিলি মেম্বারসরা যখন তোমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, যখন তোমাকে নিয়ে কেউ কথা বলে, কেউ ফোন কল সে বলে তোমাকে নিয়ে, নাও আই ফিল মাই গড তুমি কি ছিলা, আমি কখনো তোমার আসলে বুঝিনি। আর তুই অনেক ভালো খেলো, মাই গড, আমি তোমার খেলা দেখি রেগুলার, বাই দ্য ওয়ে তুমি তো অনেক স্মার্ট, মানে কি বলবো, ক্রিকেটের জন্য আমার তো সবচেয়ে স্মার্ট লাগে, তুমি যেভাবে খেলো, কখনো লেফটি, কখনো রাইটি, কখনো স্পিন বল, কখনো ফাস্ট বল, রিয়েলি অসাম। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে তোমার সাথে আমার লাইফের দেখছি বছর সুন্দর কাটছি।
আমি আমি আপনার কাছ থেকে কথাগুলো এই কারণে এত ডিটেলসে শুনছি যে নাসিরকে সম্বন্ধে আর নতুন করে সার্টিফিকেট দেওয়ার, নাসিরের সম্বন্ধে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই। বন্ধুরা যারা আপনারা এখন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে শুনছেন, দেখুন যে মানুষটা এখন ফোনে আছে সেটি হচ্ছে নাসিরের সাথে যার সম্পর্ক ছিল এবং ফাইনালি সেই সেই রিলেশনশিপটা ওয়ার্ক আউট করেনি, তারপরেও এই মানুষটির কি পরিমাণ শ্রদ্ধাবোধ, ভালোবাসা এবং টান এখনো মিশে আছে নাসিরকে ঘিরে। কারণ নাসির ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে অকপটেই বলা যায় যে খুব ভালো একজন মানুষ, খুব সম্মান ব্যক্তি জায়গায় থাকে।
আমি নাসিরকে সত্যি বলবো যে ওর মতো ওকে আমি অনেক রেসপেক্ট করি এখনো, টিল নাও আমি ওকে অনেক রেসপেক্ট করি, অ্যান্ড ডিজার্ভ করে, হি ইজ আ ভেরি নাইস পারসন, ওভারঅল হি ইজ আ ভেরি নাইস পারসন। জীবনে অনেক কষ্ট দেখে বড় হয়, সে লাইফ অনেক দূর যায়, অ্যান্ড আই বিলিভ যে বাংলাদেশের মধ্যে একদিন, মানে মোটামুটি বাংলাদেশ, এবার হোল ওয়ার্ল্ডে একদিন নাসির হোসেন নাম্বার ওয়ান হবে ইনশাল্লাহ, অলরেডি হি ইজ নাম্বার ওয়ান নাও।
আমরা দয়া করে এবং আপনার উদ্দেশ্যে নাসির কিছু বলতে চাচ্ছে, একটু একটু আপনার উদ্দেশ্যে নাসির, এবং আমরা যতটুকু জানি আরেকবার একটু রিক্যাপ করে দিই, নাসিরের সাথে যে মানুষটি এখন ফোনে আছে তার সাথে গভীরতম সম্পর্ক ছিল কোনো এক সময়, পরবর্তীতে নাসিরের কনসেন্ট্রেশন লেভেল বা অ্যাটেনশনটা ডাইভার্ট হয়ে যাচ্ছিল দেখে নাসির চিন্তা করেছে যে ক্রিকেট ফার্স্ট, মাই কান্ট্রি ইজ ফার্স্ট, সেই কারণে সমস্ত ভালোবাসা ঢেলে দেয় ক্রিকেটের পিছনে এবং এই সম্পর্কটা পরবর্তীতে সেই অর্থে কন্টিনিউ হয়নি, কিন্তু তারপরও সেই মানুষটি এখনো ফিল করে যে নাসির ইজ দ্য বেস্ট সো ফার তার লাইফে এবং তাকে চরম সম্মান এবং সেই শ্রদ্ধা জায়গায় রাখে। নাসির সবকিছুর উদ্দেশ্যে এই মানুষটিকে ঘিরে আপনার যদি কিছু বলার থাকে।
পাঠকনের উদ্দেশ্যে আমার এতটুকুই বলার যে ওই আসলে খুব একটা ভালো মেয়ে এবং অনেক সুইট, আর ওই যেভাবে হাসি খুশি থাকে সব সময় আমি দোয়া করি যেন সে সারা জীবন এইভাবে হাসি খুশি থাক আর সুস্থ থাক ভালো থাক, এটাই দোয়া করি সবসময়।
আর আমার একটা ছোট্ট
বলতে চাই,
ছোট্ট একটা জিনিস চাওয়ার আছে আপনার কাছে, জি প্লিজ বলুন।
আমি বাংলাদেশের সবার কাছে সরি, আমি আপনাদের হিরো নাসির হোসেনকে অনেক পেইন দিয়েছি, বাট আই এম হ্যাপি আজকে দেশের জন্য নাসির আমাকে ছেড়ে দিচ্ছে, আই এম ওকে, অনেক কষ্টে আছি বাট ফিল প্রাউড যখন ওকে দেখি। একটা কথা বলতো, আমি হাসি খুশি থাকি, আই তুমিও হাসি খুশি থাকবে, তোমার হাসি ছাড়া তোমাকে গভীর মানায় না, তুমি হলো বাংলাদেশ ক্রিকেট টিমের একজন যে ভালোবেসে ডাকতাম চিঙ্গিস খান,
আরেকটা জিনিস আপনার কাছে আমি চাইবো, আরেকটা জিনিস চাইবো, সেটি হচ্ছে যে আপনি যে জিনিসটি বললেন সেটি একটু কারেকশন হওয়া দরকার, যে আপনাকে কোনো ভাবে কালার করা এই বিষয়টি একেবারেই প্রাসঙ্গিক এবং একেবারে সর্বে মিথ্যা একটি তথ্য, কারণ আপনার প্রশ্নে আমাদের শ্রদ্ধাবোধ ভালো লাগা চরম গুণে বেড়ে গেছে, যে যে মানুষটি আমরা সাধারণত দেখি যে কোনো রিজেকশনের পর বা কোনো সম্পর্ক যখন কন্টিনিউ হয় না তখন পরস্পর পরস্পরের প্রতি চাঁদা ছোড়াছুড়ি করে, কিন্তু আপনাদেরকে দেখলাম যে একজন নাসির যিনি বারবার আপনার প্রশ্নে তার শ্রদ্ধা এবং ভালো লাগার কথা বলছে এবং ঠিক একইভাবে আপনিও সেই ভালো লাগা এবং শ্রদ্ধার কথা বলছেন। আর নাসির আপনাকে কিন্তু কোনোভাবে দোষারোপ করেন, নাসির বলেছেন যে সে এত বেশি ভালোবাসত আমাকে, এত বেশি ভালোবাসত, আজও আমি বলতে পারি নির্দ্বিধায় এই একটি মানুষ আমার জন্য জীবন দিতে প্রস্তুত, তো সেই এটা ভালোবাসার অত্যাচার বলতে পারেন, কিন্তু অন্য কোনোভাবেই সে বলার চেষ্টা করেনি। আপনার কাছ থেকে ছোট্ট একটি শুধু কথা নিব, সেটি হচ্ছে যখন নাসিরের বিপদের সময় আসে, যখন নাসিরের পারফরমেন্স সেই লেভেলে থাকে না, তখন সবাই নাসিরের কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেও আপনি কিন্তু টিকিট টেক্সট পাঠিয়ে নাসিরকে সেই 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 আত্মবিশ্বাসের জায়গাটা আবার পুনরুদ্ধারে সাহায্য করেন, সেই চেষ্টাটা যেন আপনারা অবাহিত থাকে, কারণ সেটা দেখে নাসির কিন্তু নাসিরের কলিজাটা অনেকখানি বড় হয়ে যায়, যেভাবে নাসির বলছিলেন। ঠিক আছে,
অবশ্যই করব ভাইয়া। আর হ্যাঁ, আমি ওটা তো একদম ওটা ফান করে বলেছি, আই নো।
জি, আপনি ভালো থাকবেন এবং ফাইনালি এতদিন পর অস্ট্রেলিয়াতে বসে এখন ভালো লাগছে তো, যে আপনার ভালোবাসা কোনোভাবেই দুদিনের কোনো খেলাঘর ছিল না, বরং সেটা তো শ্রদ্ধাবোধ নাসিরের মধ্যে এখনো আছে, সেটা ভেবে তো ভালো লাগছে অ্যাটলিস্ট।
অবশ্যই, আমি অ্যাকচুয়ালি ভাই সত্যি বলতে যে ও আমাকে মনে রেখে আমার প্রতি এত রেসপেক্ট,
জি,
পছন্দ করে যে পুরো দেশের সামনে আজকে সে তার ভালোবাসার কথাটা বলল, এটা আমার সারা জীবন কমপ্লেন ছিল ওর সাথে রিলেশনশিপটা থাকা,
আর তো সেই কমপ্লেন থাকবে না, অন্তত ভালোবাসার বাংলাদেশ সেই ব্যাপারে কৃতজ্ঞতা থাকবে। জি, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন, আর আপনি অবশ্যই আপনার জীবন সেইভাবে ফুলে ভরে উঠুক যেমন ফুল আপনি ডিজার্ভ করেন।
বলতে চাই দুটো কথা বলি,
জি,
আসলে আই মিস ইউ, আই উইল মিস ইউ, এন্ড ইয়েস আই লাভ ইউ।
We all love you a lot. ভালো থাকবেন এবং সুখে থাকবেন, পরবর্তী টেক্সট আর ফোন কলের জন্য আমরা অপেক্ষায় আছি। And কিছু টেক্সট আমার নিয়ে,
This track was downloaded from fusionbd.com.
খুবই সুইট ছিল কনভারসেশনটা, আর আমি অনেক এনজয় করছিলাম, আমার বন্ধুরাও অনেক মজা পাচ্ছিল, অনেক ভালো লেগেছে ওনাদের। এন্ড কিবরিয়া আছেন, আশিক আছেন ঢাকা থেকে, লিখেছেন যে নাসির ভাই আপনার শিক্ষকটা যেন এন্ড না হয় কখনো। এন্ড রায়হান আছেন মিরপুর থেকে, লিখেছেন যে নাসির ইজ রিয়েলি গ্রেট, আমি আপনার দ্বারা অনুপ্রাণিত হচ্ছি, অ্যান্ড আই লাভ ইউ। এন্ড আরেকজন বন্ধু আছেন আমাদের সাথে, লিখেছেন যে উনি মুন্না বাড্ডা থেকে, লিখেছেন যে নাসির ভাইকে উনি অনেক পছন্দ করেন এন্ড ভালোবাসেন সবকিছুই। এন্ড রাজীবও আছেন তেজগাঁও থেকে, লিখেছেন যে নাসির ভাই আপনাকে আমার অনেক ভালো লাগে। শান্তও আছেন আমাদের সাথে, তবে তার এসএমএসটা পড়ার আগে একটা ফোন কলে চলে যাচ্ছি।
হ্যালো, আসসালাম আলাইকুম। হ্যালো, আসসালাম আলাইকুম। হ্যালো, আমরা হয়তো ফোনে এখনো উনি নাই, আমরা কিছু টেক্সট নিয়ে আসবো।
ওকে আমরা আবারও চেষ্টা করছি। অ্যান্ড শান্ত এসএমএসটা পড়বো বলছিলাম যে উনি ঢাকা থেকে লিখেছেন যে বিভিন্ন বন্ধুদের কিছু ওকে বলেন যেন ওরা নাসির ভাইয়ের ইমেজটাকে স্পয়েল না করে ফান করে নিছক ফানের বসে। ওকে কাউসার আছেন মাদারীপুর থেকে, লিখেছেন যে গুরু আমি নাসির ভাইয়ের খুব বড় রকমের একজন ফ্যান অ্যান্ড আই লাভ হিম। ওকে রহমত আছেন গাজীপুর থেকে, লিখেছেন যে নাসির ভাই উই অল লাভ ইউ। অ্যান্ড আছেন খোকন ড্যামরা থেকে, উনিও জানিয়েছেন একই কথা, ভালোবাসার কথা জানিয়েছেন। এবং আরো অনেক বন্ধু যুক্ত হয়েছেন, বন্ধু আপনিও যুক্ত হতে পারেন আমাদের সাথে এসএমএস এর মাধ্যমে এবং অবশ্যই ফেসবুকের মাধ্যমে। নিয়মটাকে জানিয়ে দিচ্ছি আরো একবার, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ এবং স্পেস আপনার টেক্সট দিবেন, তারপর পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বার টিপে। এবং ফেসবুকে আমাদের একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে, অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং আপনি আমাদের এই অফিসিয়াল ফ্যান পেজটা যেভাবে খুঁজে পাবেন সেই কথাটি বলবো, তবে তার আগে একটা ফোন করে যাচ্ছে।
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি, কে বলছেন, কোথা থেকে বলছেন?
জি, আমি সিনথিয়া বলছিলাম, উত্তরা থেকে বলছিলাম।
জি, আজকে আমাদের অতিথি বন্ধু নাসির হোসেন, যদি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে।
নাসির ভাইকে যে সেইটুকুই বলবো যে ভাইয়া আপনি অনেক ভালো খেলতেছেন, ইনশাআল্লাহ আপনি যেভাবে আগাইছেন উই অল হোপ দ্যাট আপনি আরো বেটার খেলবেন। আর জাস্ট অনেস্ট থাকেন অ্যান্ড কারো সপ্তাহে এরকম কিছু করেন না, ফর গড সেক ইনশাআল্লাহ আরো তাহলে আরো বেশি ভালো করবেন, ঠিক আছে? বিকজ মেয়েদের বদ্র কিন্তু অনেক লাগে, সো এটা মাথায় রেখে ইনশাআল্লাহ
আপনাকে হচ্ছে একটু একটু আপনি ফোনে থাকবেন। সিনথিয়া একটু ফোনে থাকবেন, সেটি হচ্ছে যে মুহূর্তে নাসিরের কিছু ছেলে মানুষের জন্য এত শক্ত কথার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, সেই মুহূর্তে আমরা যদি আশেপাশে তাকাই, যদি একটু আশেপাশে তাকাই, এমন কোন ছেলেকে হয়তো পাওয়া দুষ্কর হয়ে যাবে আজকের তারিখে, যারা এই এই টেকনোলজির এই অ্যাডভান্টেজ গুলো নিচ্ছে না বা এই ধরনের ফান লাভিং কাজের মধ্যে থাকছে না। কিন্তু এরকম নাসির হয়তো খুব কম পাওয়া যাবে যার এই রকম বিগার সেলিব্রিটি ইমেজ থাকার পরেও নিজেকে অ্যাকনোলেজ করে এবং এই ঘটনার আর পুনরাবৃত্তি হবে না, নিজের বুকটা উঁচিয়ে সে কথা বলার সাহস রাখে। তো সেই জায়গাতে আপনি নাসিরকে কিভাবে মূল্যায়ন করবেন মানুষ হিসেবে?
আমি জাস্ট এটুকুই বিলিভ করি অ্যান্ড আমি ওনার কথা শুনে এটুকুই বোঝা গেছে যে উনি ডেফিনেটলি অনেক ভালো একটা ফ্রেশ মনের মাইন্ড আছে, উনি সবকিছু এক্সেপ্ট করে নিচ্ছে অ্যান্ড উনি প্রমিস করছে যে উনি ইনশাল্লাহ নেক্সট ভুল করবে না। আর
অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা পরবর্তী ফোন কলে চলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোথেকে বলছেন?
আপনি ভালো?
আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক ভালো আছি। আপনার আপনার যে ঘটনা শুনলাম খুব ভালো লাগলো, কারণ আমরা সবাই দেশে চাই যে আমাদের দেশের জন্য সবাই মঙ্গল বয়ে আনি আসুক, এটাই আমাদের সবাই কাম্য। আপনার খেলা অনেক 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 ভালো লাগে, আপনাকে অসংখ্য থ্যাংক, অসংখ্য ধন্যবাদ।
থ্যাংক ইউ ভাই, আমার জন্য দোয়া করেন।
জি, আমরা চলে যাব আবার পরবর্তী ফোন কলে, আর সর্বশেষ দুইটি ফোন কল নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।
জীবনে যে কথাটা শুনলাম, আপনি দেশের জন্য অনেক ভালো খেলতেছেন এবং আপনি আশা করবো আপনি আর এরকম মানে কাজ পরবর্তীতে করবেন না।
কি দেশের প্রতি খেলা কোনটা বলছেন?
হ্যালো
জি, কোন প্রসঙ্গটা, দেশের প্রতি ভালো খেলার কথা বলছেন না কোনটা?
যে দেশের জন্য ভালো খেলবে আর মানে আপনার পরবর্তীতে এরকম কাজ যেন আর না করে এটাই আশা করবো আর কি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা অনুষ্ঠান শেষ করে নিয়ে আসছি বন্ধু, দ্য ভেরি লাস্ট ফোন কল, এবং আর এর মাঝে কিছু টেক্সট অলরেডি একটা ফোন কল এসেছে মোস্ট প্রবাবলি, আচ্ছা তার আগে আমরা কয়েকটা টেক্সট নিয়ে অনুষ্ঠান শেষ করবো।
সাইমা খন্দকার কুমিল্লা থেকে লিখেছেন যে নাসির ভাইয়া আমি গর্বিত, তুমি বাঙালি, বেস্ট অফ লাক। এন্ড কাউন্সিলার লিখেছেন মাদারীপুর থেকে যে প্লিজ নাসির ভাইকে বলো আমার নামটা বলে একটু উইশ করতে, প্লিজ নাসির ভাই কাউন্সিলার নাম বলে যদি একটু উইশ করেন
কাউন্সিলার কে। বেস্ট অফ লাক, আমি দোয়া করি যেন তুমি জীবনে অনেক বড় সাইন করো,
ক্রিকেটার হও। জি, আপনাদের রংপুরের নয়নের মনি নাসির এখানে আছেন, তার ভবিষ্যৎ ক্রিকেট জীবন সম্বন্ধে আপনি কি ধরনের স্বপ্ন দেখেন, কার মতো করে দেখতে চান?
আসলে অ্যাকচুয়ালি নাসির সম্পর্কে অনেক কিছুই বলার থাকে। নাসিরকে আমরা বাংলাদেশে আরো বেটার জায়গায় দেখতে চাই, খুব ভালো ক্রিকেট খেলুক এবং আমরা বিরাটকে ক্যাপ্টেন হিসেবে দেখতে চাই
ইনশাআল্লাহ। ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা অনুষ্ঠান শেষ করে নিয়ে আসছি বন্ধু, আরেকটি ফোন কল, প্রচুর ফোন কল আসছে, আমরা আসলে অলরেডি 15-20 মিনিট সময় অতিক্রান্ত। নাসির আরেকটি লাস্ট ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করি, আর কিছু টেক্সট থাকলে মেঘলা এই ফাঁকে দিয়ে বলতে পারি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি কে বলছেন, কোথা থেকে বলছেন? জি ভালো আছি, কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি নারায়ণগঞ্জ থেকে বলছি ভাইয়া।
ভাইয়া
আমি আপনার খেলা দেখছি, স্টেডিয়াম দেখছি খেলা, আপনি খেলা খুব আপনি ভালো খেলেন। আপনি যখন
ফোনটা কেটে গেছে, আমরা অনুষ্ঠান শেষ করছি বন্ধু, আমরা অনুষ্ঠান শেষ করছি একদম শেষ প্রান্তে, অলরেডি শেষ প্রান্তে বললে ভুল বলা হবে, প্রায় 20 মিনিট সময় আমরা বেশি নিয়ে নিয়েছি, অনুষ্ঠান শেষ করছি, আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছি নাসির। নাসির ভাই আপনার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছি, আপনিও আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে পারেন আমাদের বন্ধুদের কাছ থেকে একটি লাইনে।
থ্যাংক ইউ, আমার সাথে এতক্ষণ যারা ছিলেন আপনারা আমি বলতে চাই যে আপনারা নাসির জন্য অনেক অনেক দোয়া করেন, সে যেন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। আর এটুকু বলতে চাই যে আমাদের লাভগুরু যিনি আছেন বড় ভাই, সে অনেক ভালো একটা মানুষ, তার জন্য আপনারা দোয়া করবেন।
অনুষ্ঠান চলতে থাকুক যাতে করে মানুষের খুব কাছাকাছি যাওয়া যায় মানুষগুলোকে নিয়ে। অনুষ্ঠান শেষ করছি বন্ধু, আজকে ভালোবাসার প্রাণাপ ভালোবাসার বাংলাদেশে গুরু ইহতেশামের এই চেয়ার থেকে দারুণ একটা শিক্ষা নিয়ে আমি যাচ্ছি। বারংবার সবাই বলে যে আমি নাকি শিক্ষা দেওয়ার চেষ্টা করি, আর শিক্ষা নিয়েছি। নাসির আমার কাছে তুলনায় বয়সে হয়তো প্রায় 12-14 বছরের ছোট হবে, কিন্তু তার জ্ঞান এবং কর্মের মহিমা এত চমৎকার একটি জায়গাতে নাসিরকে নিয়ে গেছে যে নিজেকেও নাসিরের কাছে ওই জায়গাতে কিছুটা হলেও ছোট মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে নাসির কাছে আসলে শেখার আছে। নাসিরকে যতটুকু আমি ক্লোজলি অবজার্ভ করেছিলাম যে নাসির প্রচণ্ড রকমের জিদি তার স্বপ্নের ব্যাপারে, নাসির প্রচণ্ড রকমের স্ট্রেইট ফরওয়ার্ড, নাসির সত্যভাষী, নাসির তার দেশের প্রতি দারুণভাবে কমিটেড, নাসির কোনো ভালো গেমের পরে কখনো এক্সাইটমেন্টে ভোগে না, বরং চেষ্টায় থাকে যে এই কনসিস্টেন্সটা কীভাবে ধরে রাখা যায়। সে কারণেই হয়তো কনসিস্টেন্ট প্লেয়ারের খেতাবটা নাসিরের পাশেই তকমাটা এসে লেগেছে। নাসির, বয়স আপনি আমার 12-14 বছরের ছোটে হলো, আর যে শিক্ষা আপনার কাছ থেকে আমি গুরু নিতেশাম নিলাম, এবং যারা যারা এই শিক্ষাটা গ্রহণ করেছে ভালোবাসার বাংলাদেশের এই এই লিসেনার্স এই কমিউনিটি, তারা সত্যি আজ অনেক বেশি কৃতজ্ঞ আপনার কাছে। এইরকম একটি জায়গাতে যাওয়ার পরেও নাকি, যে জায়গাটি দেশের মধ্যে তারকাদের তারকা, ওয়ার্ল্ড পার্সপেক্টিভে যদি চিন্তা করা যায়, বাংলাদেশ বাঙালি ভাষাভাষী মানুষ বিশ্বের এমন কোনাতে আছে যারা নাসিরের নামের সাথে পরিচিত না আমি বিশ্বাস করি না। এত কিছুর পরেও আপনি আপনার পুরাতন, আপনার শেকড়, আপনার অস্তিত্বকে ভুলে যাননি। আপনি প্রত্যেকটি ভালো এবং মন্দ কাজের সময় সবার আগে যে চেহারাটি আপনার মনের মধ্যে ভেসে ওঠে সেটি হচ্ছে আপনার বাবা মা, আপনার অস্তিত্ব, আপনার শেকড়ের চেহারা। এই জিনিসটা যে কত বড় একটি বিষয় এইরকম জায়গাতে পৌঁছার পরেও, এবং সবচেয়ে যে জিনিসটা আমাকে অনেক বেশি মাত্রায় চমৎকৃত করেছেন আপনি, আমি কৃতজ্ঞতা বা আবদ্ধ হয়েছি, সেটি হচ্ছে যে এরকম জায়গায় যাওয়ার পরেও নিজেকে অ্যাকনলেজ করতে পারা যে আমি এমন কোনো খারাপ কাজ করিনি, এমন কোনো দুর্ঘটনা আমি ঘটাইনি। হয়তো টুকটাক ছেলে মানুষের ভুলে টুকটাক হয়ে যে মাস্তি টাইপ যে ঘটনাগুলো টুকটাক মানুষ যেমন করে, আমার বয়সী ছেলেমেয়েরা যেমন করে, এমনটা আমার হয়ে গেছে। এবং এই জায়গাতে যাওয়ার পরও, এত বড় একটি ফ্রেম তৈরি হওয়ার পরও, এই কথাটা বলতে পারা, এই কথা লাখ লাখ মানুষের সামনে অ্যাকনলেজ করতে পারা, এটার জন্য ক্ষমা চাওয়া, এটার জন্য বড় রকমের কলিজা লাগে, বড় রকমের জিগার লাগে যেটা আপনার মধ্যে আছে। আমিও হয়তো এই জায়গা থেকে এরকম ভাবে নিজেকে বলতে পারতাম না, হয়তো হাইড অ্যান্ড সিক্রেটের মধ্যে নিয়ে যেতাম, হয়তো নিজেকে লুকিয়ে ফেলতাম, যা পাশে আমার ফেমটা নষ্ট না হয়ে যায়, আমার প্রতি মানুষের শ্রদ্ধাবোধ না কমে যায়, আমার ফ্যান ফলোয়িং না কমে যায়। আপনি কোনো কিছুকে তোয়াক্কা করেন না, সবকিছুকে পেছনে ফেলে দিয়ে যা সত্য যা সঠিক মানুষের সামনে উপস্থাপন করেছেন। এবং মোরাল অফ দ্য স্টোরি দেখেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই নাসিরকে পাগলের মতো ভালোবাসতে, তাকে বুকে টেনে নিয়েছে, কারণ নাসির আমাদের সকলে, নাসির আমাদের সাধারণ মানুষের, সাধারণ নাসির অসাধারণ হয়ে উঠেছে আমাদের ভালোবাসায়। নাসির কথা দিচ্ছি সকলের পক্ষ থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনি আপনার কথা রাখবেন, যেভাবে আপনি বলেছেন যে আরো দায়িত্বশীল আচরণ করবেন, আরো বেশি প্যাশনেট হবেন, ক্রিকেটকে আরো উজাড় করে দেওয়ার চেষ্টা করবেন দেশের পক্ষ থেকে। আমরাও কথা দিচ্ছি নাসির, আল্লাহ না করুক কখনো যদি কোনো ক্রাইসিস মোমেন্ট আসে, কখনো যদি কোনো সমস্যার মধ্যে দিয়ে আপনি যান, সবাইকে সাথে নিয়ে ঝাঁপিয়ে পড়বো আপনার জন্য, পাগলের মতো ঝাঁপিয়ে পড়বো, কারণ আপনি এক মুহূর্তের সম্পর্কে ভালোবাসার এই বাংলাদেশের স্টুডিওতে এসে নিজেকে উজাড় করে দিয়েছিলেন, প্রাণ খুলে মনের মানুষ মনে করে সবার কাছে প্রাণের কথা বলেছিলেন। সেই 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 তাগিদ থেকে, সেই কৃতজ্ঞতা বোধ থেকে আমরাও ঝাঁপিয়ে পড়বো আপনার সাথে যে কোনো সমস্যায়, যে কোনো সুখে অথবা যে কোনো দুঃখে। অনেক ভালো থাকবেন আপনি, অনেক সুখে থাকবেন এবং অনেক বড় করে বাঁচবেন। শেষ করছি বন্ধু, যদিও শেষ করতে মন আমার ব্যক্তিগতভাবে আগে নিজেরই চাইছে না, তারপরেও শেষ করতে হবে। ভালোবাসা বেঁচে থাকুক, আর বেঁচে থাকুক নাসিরের হাতের সেই ক্রিকেট, যে ক্রিকেট উন্মাদনা আমাদেরকে জাগা নিয়ে রাখুক, আমাদেরকে জাগিয়ে রাখুক, আর এই ভালো লাগে আবিষ্ট হতে থাকি আমরা দিনের পর দিন, বছরের পর বছর। নাসির বলেছে 15 বছর, আমি বলবো যে লেজেন্ড, লিভিং লেজেন্ড হতে যত বছর লাগে তত বছর যেন সুস্থ থাকে নাসির। নাসির কিন্তু সোফার আমি যতটুকু জানি যে ফিজিওদের সাথে আমি ফিডব্যাক নিয়েছি, সবচেয়ে ফিটেস্ট প্লেয়ার বাংলাদেশের কিন্তু নাসির। সো আমরা দোয়া করি স্রষ্টা তার প্রতি সহায় হন, এই ফিটনেস নিয়ে, এই টেকনিক্যাল নলেজ নিয়ে উনি এভাবে এগিয়ে যাক, কি আত্মবিশ্বাস নিয়ে এবং এমন একটি জায়গাতে গিয়ে পৌঁছাক, সেদিন হবে নাসির লিভিং লেজেন্ড গোটা বিশ্বের পরিমণ্ডলে। আর একবার গর্ব করে আবার ভালোবাসতে বাংলাদেশ আমরা নিয়ে আসবো, আবার বলবো এ নাসির আপনাদের না, এ নাসির আমাদের না, আমাদের সকলের, আমাদের গর্বের নাসির। আজ শেষ করছি বন্ধু, সামনে সপ্তাহে আবার কথা হবে সে প্রত্যাশায়, বিদায়।
এখন আমার বিদায়ের পালা, আমিও চলে যাব, এবং ঘড়িতে এই মুহূর্তের সময় ঠিক রাত 1:57, আর চলে যাচ্ছি বন্ধু। আর যেসব বন্ধুরা যুক্ত ছিলেন আমাদের সাথে এতক্ষণ, তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং উইশ করছি যে আগামী সপ্তাহে তো কথা হবে, সেদিন সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এবং নাসির ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, এবং খুবই সুইট একটা মানুষ, খুবই কিউট একটা মানুষ, এবং খুবই একটা হাসি। ওকে, যাই হোক, তো চলে যাচ্ছি, এবং যাবার আগে
Yes. চলে যাচ্ছি, এটা বিদায় ঘন্টা বেজে গেছে, তো চলে যেতেই হবে। তবে আমি চলে গেলেও ঢাকায় ছিলেন 24/7 আছে আপনারই সাথে, তো সাথেই থাকবেন সব সময়। আর শুরুতেই যে গানটি প্লে করেছিলাম, যেতে যেতে সেই গানটি শুনবো, সাথেই থাকুন সব সময়।
This track was downloaded from FusionBD.com.